This track was downloaded from FusionBD.com.
Good FM. The night comes alive with Grammophon.
শুনছেন সবসময় রেডিও সত্যি এই যে পয়েন্ট ওএফএম বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। ঘড়িতে সময় একটু দেরি হয়ে গেল, রাত বারোটা, এবং আমি আসল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অস্থিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুট এফএমে, এবং আশা করছি এই পুরো সপ্তাহ জুড়ে সবাই ভালো ছিলেন, এবং আশা করছি যে আজকে ফুট এফএমটা জমজমাট হবে আপনাদের সাথে। শুরুতে জানিয়ে দিই কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদের এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুটি FOORTI ফুটি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে আপনার নাম থেকে এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি আমাদেরকে রেকর্ড করে আপনাদের অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং সেই অডিও ক্লিপটি সিলেক্টেড হলে ডেফিনেটলি আমরা আপনাকে জানাবো, আশা করছি যে জানাতে পারবো। আজকেও এরকম বেশ কিছু অডিও ক্লিপ রয়েছে, এবং বিশেষ করে যারা স্টুডিওতে আসতে চান তাদের জন্য তো সবসময় আমাদের দরজা খোলা। ফেসবুকে যারা আসবেন তাদেরকে জানিয়ে দিই আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.fufti এবং www.facebook.com/bhutafm.rasl এই অ্যাড্রেসে গিয়ে আপনি সরাসরি জানতে পারেন আপনার কোন ঘটনা কেমন লাগছে এবং কি অবস্থা সবকিছু। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে, অনেক কথা হলো এবং আজকে একটু ডিফারেন্ট ভাবেই শুরু করতে চাই আমরা আজকের এই এপিসোডটি। এবং আমাদের এখানে রয়েছেন হাফেজ মঈনুদ্দিন, যিনি যার সাথে আমরা আগে একটু কিছু কথা বা কিছু বিষয়ে আলোচনা করবো, এবং কিছু আলোচনায় আমরা তাকে কিছু প্রশ্ন করবো আর কি। আচ্ছা হাফেজ মঈনুদ্দিন, ওয়েলকাম ব্যাক, কেমন আছেন আপনি? ভালো আছেন। আচ্ছা, আপনার রিসেন্টলি আপনি একটা কাজ করেছেন, যেই কাজ আপনি কাজ বলেন এটাকে, তাই যে আপনাকে আমি আমি আজকে জানলাম যে আপনি সাধারণত এই সমস্ত জন্য কোনো টাকা পয়সা কিছু নেন না, দোয়া নেন, এবং আপনি আপনি বলছিলেন যে একটা বাসায় ঢোকার পরে আপনি বুঝতে পারেন যে এই বাসাটাতে আসলে ক্ষতিকর কোনো কিছু আছে কিনা। কি মনে হয় মানে কেমন করে বুঝেন সেটা?
আমি যখন ওর বাড়িতে ঢুকি, যে বাড়িতে একটু সমস্যা থাকে, তো যখন ঢোকা হয় তখন আমার শরীরের মধ্যে দুর্বলতা এসে যায়।
দুর্বলতা চলে আসে আপনার শরীরে,
মাথার পিছনের ঘাড়ের মধ্যে ব্যথা হইতে থাকে, শরীর জ্বালা পোড়া হইতে থাকে এবং ঘাম বেরিতে থাকে, মনে হইতেছে খুব অস্থিরতা বোধ করতে থাকে। তখনই আমার ভিতরে আসে যে এই বাড়িটা ভালো নেই, কিছু একটা সমস্যায় আছে বাড়িতে।
আচ্ছা, তখন আপনি বুঝতে পারেন। আচ্ছা, যদি কারো কেউ যদি আক্রান্ত হন, মানে কাউকে যদি বান মারা হয়ে থাকে বা তাবিজ কবজ করা হয়ে থাকে, সেটা আপনি কিভাবে বুঝতে পারেন?
আমি সেটা বুঝি যে লোক তার
আপনি কি কি পড়েন সেটা বলতে হবে না, বাট কিভাবে বোঝেন সেটা
বুঝে আসে যে তার হাত এবং আমার হাতের সাথে কালেকশন করি।
আচ্ছা,
করে যখন বসি তখন তার হাতের থেকেই আমার বুঝে আসে, ওনার হাতের প্রথম আঙ্গুল একটু ফুলে যায়, তখন আমার শরীর যাতে রক্তবর্ণ একটু কালার চলে আসে, লাল হয়ে যায়, তখন আমি তাকে বলে দিই যে আপনার ক্ষতি আছে মানুষের জন্য, আপনার মানুষ আপনাকে।
আমরা এটা করেছিলাম কিছুক্ষণ আগে, আপনি আমার দেখেছিলেন এবং আপনি বলছিলেন যে না কোনো সমাজে ঝামেলা নেই, কিন্তু আপনি বললেন যে কোন জায়গাটা ফুলে ওঠে সেটা আপনি অবশ্য আমাকে দেখিয়েছেন, রাইট? তো আমরা সাধারণত এই সমস্ত জিনিস আপনি বুঝতে পারেন, এবং একটা মানুষ নিজে থেকে কিভাবে বুঝতে পারবে যে তার অন্য ধরনের কোনো প্রবলেম আছে, এটা আসলে ঠিক ওই রকম রেগুলার কোনো সমস্যা না, এটা কিভাবে বুঝতে পারবে
একজন মানুষ? যদি শারীরিক সমস্যা না থাকে, যে না ডাক্তারি কোনো চিকিৎসা নেই, অন্য কোনো চিকিৎসা হতে পারে, সেটাই হইতেছে তার সমস্ত শরীর জ্বালা পোড়া করবে, সে এখন গোসল করলো আবার গোসল করতে মন চাইবে, তার ইচ্ছে করবে যে আমি আবার যে গোসল করি, প্রচন্ড গরম অস্থিরতা, মানে পুরো শরীর তার জ্বালা পোড়া করতে থাকবে, এবং খাওয়া দাওয়া কিছুই ভালো লাগবে না, তার যে কাছের লোকগুলো আছে তাদের সাথে কথা বলতে ইচ্ছে করবে না, তার মেজাজ উগ্র হয়ে যাবে, খারাপ লাগবে, কাউকে চোখের সামনে দেখতে পাবে না, যে দূর হয়ে যাও তোমাকে, একা থাকতে মন চাইবে,
একা থাকতে মন চাইবে। ওকে, আমরা রিসেন্টলি আপনার যে কাজটা সেই কাজটা নিয়ে শুনি, যে কোথায় ঘটেছিল এবং কি করেছিলেন সেটা আমাদেরকে বলেন।
জি ভাইয়া, এটা সেপ্টেম্বরের 21 তারিখ ছিল। আমি ফজর নামাজে পড়া আজিমপুর কবরস্থানে যখন ঘুরতে গেছি, আজিমপুর কবরস্থানে জিয়ারতে যখন যাই, তখন আমার এলাকারই আন্দুগুলা গঙ্গারাম বাজার মসজিদ আমাদের এলাকার কাছে, ওই লোকের সাথে আমার দেখা হয়। দেখা হওয়াতে ওই লোকটা আমাকে বললো যে মনে আমি আপনাকে খুঁজতেছি, আমি তো খুব বড় সমস্যা আমার জন্য দেখা দিতেছে, আপনি আমার সাথে দেখা করবেন, তা আজকে রাত্রে যেভাবে হোক আমার বাড়িতে আসেন। তা আমি বলছি ঠিক আছে, মাগরিবের পর হয়তো আসতে পারি, আর নয়তো রাত্রে 9টার দিকে আমি আসবনি সময় হলে। তো সেদিন আমি রাত্রে 9টার দিকে ওনার বাড়িতে যাই, ওনার বাড়িতে উনি তিনতলাতে থাকেন। তো যখন গেটটা তো বন্ধ, কলিং বেল আমি যখন টিপবি, তখন দরজাটা যিনি খুলেন, দরজার ছিটটা আমি শব্দ পাই, প্রায় 7 ফুট লম্বা, এবং যে মহিলাটা দরজাটা খুলছেন বৃদ্ধ মহিলা, তার পুরো মুখ ঢাকা ছিল কাপড় দিয়ে। তো আমি ভাবছি পর্দা করা, তো যখন তাকে সালাম দিলাম উনি সাইড হয়ে গেলেন, সাইড হয়ে যাওয়া তো আমি দরজাটার ভিতরে ঢুকলাম। প্রথমে বারান্দা ছিল, বারান্দাতে ঢুকে দেখি কেউ নেই, তার রুমটাতে কোনো লোক দেখা যাচ্ছে না। আমি কয়েকবার সালাম দিতেছি জোরে জোরে, যে সালাম দিতে থাকি, এনাকে আওয়াজ করবি, দেখি না কারোর কোনো আওয়াজ আসে না। ফোনটাতে আমি ওই লোকের নাম্বারে কল করলাম, এখন দেখি যে ফোনের শব্দ হইতেছে, রিং বাজতেছে, আমি বন্ধ করে দিয়ে আবার সালাম দিলাম। ওই লোক ঘর থেকে বেরিয়ে আসলো সকালে, যার সাথে আমার দেখা
দেখা হয়েছে।
আমি দেখে আমাকে বললো যে মানে আসছেন, বললাম হ্যাঁ, তো বললো আপনি বসেন আমি ফ্রেশ হয়ে আসি। তো যখন বসলাম উনি উজু করতে গেলেন, আমি যখন বসছি কিছুক্ষণ পর যিনি দরজাটা খুলছেন যে বৃদ্ধ মহিলা, উনি দেয়ালের এক পাশে দাঁড়িয়ে খুব সুন্দর একটা পেয়ালায় চারটা মিষ্টি নিয়ে আসলেন, মিষ্টিটা টেবিলটার মধ্যে রেখে দিলেন। কিছুক্ষণ মানে তখন কিছু বললেন না, কিছুক্ষণ পর আমাকে বললেন বাবা মিষ্টিটা খাও। তখন আমি হেসে বললাম ঠিক আছে খাবনি। ওই মুহূর্তে ওই লোকটা যখন আসলেন ফ্রেশ হয়ে, তখন আমাকে জিজ্ঞেস করতেছে মেরিদিন ভাই এই মিষ্টিটা কি আপনি নিয়ে আসছেন, উনি মিলাবেন? তখন আমি বললাম না, এটা আপনার বাসার থেকে দেওয়া হয়েছে। তখন উনি আমার হাত ধরে উঠালেন, উঠে আমাকে ঘর তিনটা রুম তার ছিল, তিনটা রুম আমাকে দেখালেন, বলে আমার ঘরে তো কোনো লোক নেই, আমার ওয়াইফ ছেলে মেয়ে ঈদের বাড়িতে গেছে, গ্রামের বাড়িতে ঈদের ছুটিতে ওরা বাড়িতে গেছে, আমার ঘরে কোনো লোক নেই, তো মিষ্টিটা কে দিল আপনাকে? তখন আমার তো আপনার ঘরের মানুষই, দরজাটা তো খুলছে একটা বৃদ্ধ মহিলা। যখন আমি বললাম তখন খুব অবাক হলেন, দরজা খোলা ছিল না বন্ধ ছিল? বললাম বন্ধ ছিল, দরজাটা খুলে দিছে এবং মিষ্টি ওই লোকটাই আমাকে দিছে। তুমি যখন দাঁড়িয়েছিলেন হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে গেলেন, পড়ে গেলেন মাটিতে, পড়ে যাওয়াতে আমি এক পানি নিয়ে তাকে মুখের মধ্যে যখন দিছি এবং কপালটাতে হাত রেখে বললাম ভাই আপনার কি সমস্যা, তখন উনি আমাকে হাত তার হাতটাকে আমার গলার টিপ ধরে জোরে ধাক্কা মারছে, ধাক্কা মারতে আমি একটা দেয়ালে দিয়ে আঘাত পাই, তখন আমার মুখ থেকে বের হয়ে গেছে একটা দোয়াওয়ালাকাত ফাতান্না সুলাইমান, এরকম একটা জোর শব্দ মানে আমি বলে ফেললাম। যখন বলছি তখন দেখতেছি যে লোকটা পড়ে গেছে, তার কাছ থেকে সেই যে লোকটা মহিলাটা 7 ফুটে, উনি হাইটা জানলা দিয়ে লাফ দিয়ে চলে গেছে, জানলাটা যে বন্ধ ছিল গ্লাস দিয়ে ফেটে গেছে সেটাও শব্দ পেয়েছি, জানলা দিয়ে লাফ দিছে। তখন আমি অবাক হইলাম, জানলা দিয়ে এরকম একটা লোক চলে গেল, এটা তো ভালো জিনিস না। পরে যখন আমি লোকটাকে তুললাম, তখন ওনাকে আমি পানি খাওয়াইছি এক গ্লাস, তখন আমি বলছি আমি আজকে আপনার সারা রাত এই বাড়িতে থাকবো, আমার খুব প্রয়োজন আছে। তখন রাত্রে বসে আমি উপস্থিত করাইতেছিলাম যিনি চলে গেছেন, ওনাকে বললাম তুমি যেখানে থাকো যা হও, তুমি আমার সাথে যখন দেখা দিছ এখন এই মুহূর্তে তুমি আমার কাছে চলে আসবা, এসে দেখা দিবা, কেন আসছো এই ঘরে? পরবর্তীতে ওই লোকটার সাথে ভর করে আসছে, ওই লোকটা তখন তার ভাষা কথাবার্তা সব উলট পালট হয়ে গেছে এবং আমাকে বলতেছে যে আমি অনেক দূর থেকে আসছি, গুলিস্থান থেকে, গুলিস্থানে 30 মাইল দূর থেকে আমি আসছি, এই লোকটাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি এই লোকটার সাথেই থাকবো, যত বড় লোক আসুক আমাকে এর কাছ থেকে তাড়াতে পারবে না, তুইও চলে যা না তোর পরিবারকে আমি ধ্বংস করে ফেলবো। তখন বলছি না তোমাকে এখান থেকে চলে যেতে হবে, কারণ যেহেতু ওর সমস্যা অনেক কিছু। পরে যখন আমি ওর কাজ করি, তারপর যখন একটু পানি দিয়ে দিই, সে অজ্ঞান হয়ে পড়ে, অগ্নপুর থেকে কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পর সেই লোকটা বলতেছে, ভাইয়া আমি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছি, আমার কেমন সুখ ভালো লাগতেছে। তখন আমি বললাম ঠিক আছে, সাতটা দিন দেখবেন, যদি সাত দিনও কোনো সমস্যা হয় থাকে আমাকে বলবেন। এখন পর্যন্ত লোক আমাকে বলতেছে না ভাই আমি আর কোনো সমস্যা ঘরেও দেখি না, আমার শরীরটাও তো কোনো রকম সমস্যা দেখি না, আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।
অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে এসএমএস এর মাধ্যমে এবং ফেসবুকে করতে পারেন। আমাদের
মিষ্টিটা, সেই মিষ্টিটা কিন্তু আমি বলে দিছি যে কাককে খাওয়া দিতে আর নতুবা পানিতে ফালিয়ে দিতে।
আচ্ছা ঠিক আছে, তো আপনারা যারা কোনো কোশ্চেন করতে চান, জানতে চান কোনো কিছু, সেটা আপনারা জানাতে পারেন এবং প্রশ্ন করতে পারেন আমাদেরকে। এসএমএস করতে হলে জানেন তো মোবাইল মেসেজ ফ্রেন্ডে টাইপ করতে হবে 40FORTFORT স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস আপনাকে দিয়ে দিচ্ছি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasamudra@40.fm which is bhutasamudra@radioFORT.fm। আমরা চলে যাবো পরবর্তী ঘটনায়। আমাদের একটা ইমেল রয়েছে, সেই ইমেলটা আমরা পড়তে চাই এবং এই ইমেল টেস্টে রাজশাহী থেকে আমরা যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসুল ভাই, আশা করি ভালো আছেন। আমি পিয়াস কুমার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত চতুর্থ বর্ষে পড়ছি। 2012 সালে আমি ভূতাসমের একটা ঘটনা পাঠিয়েছিলাম, আপনি পড়ে শুনিয়েছিলেন। তারপর আর সেভাবে কোনো ঘটনা পাঠানো হয়নি। আজকে অনেকদিন পর একটা ভালো ঘটনা পেয়ে গেলাম, তাই ভাবলাম আপনার সাথে শেয়ার করি। কদিন আগে আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেখানে গিয়ে কর্মরত এক নাইট গার্ড ভাইয়ের সাথে পরিচয় হয় এবং তার কাছ থেকে একটি ঘটনা হয়। আমি তার সাথে যেখানে দেখা করি সেখানেই তার সাথে ঘটনাটি ঘটেছিল। আমি সঙ্গত কারণে তার নাম এবং জায়গার নাম বলতে পারছি না, তবে এভাবে বলতে পারি যে ঘটনাটি যেখানে ঘটেছিল সেটা একটি জেলা শহরের নবনির্মিত মেডিকেল কলেজের সামনে। আমি ঘটনাটিতে যাবার আগে একটু চারপাশের বর্ণনা দিই। জায়গাটা একটা খোলা মাঠ এবং মাঠের একপাশে বহু আগে নির্মিত কর্মকর্তা কর্মচারীদের জন্য তৈরি বাসভবন কোয়ার্টার, যেগুলো সব এখন জানলাবিহীন দাঁড়িয়ে আছে। তার ঠিক সামনাসামনি নবনির্মিত মেডিকেল কলেজ, অর্থাৎ খোলা বিশাল মাঠের একপাশে জানলাবিহীন কোয়ার্টার এবং তার ঠিক সামনাসামনি নবনির্মিত মেডিকেল কলেজ, তার পাশে এই সরকারি রাস্তা। রাস্তায় দাঁড়িয়ে কোয়ার্টারগুলোর দিকে তাকালেই গা ছমছম করে, মনে হয় কে যেন ওই পরিত্যক্ত ঘরের ভেতর থেকে উঁকি দিচ্ছে এবং আপনার দিকে এক নজরে তাকিয়ে আছে। যা হোক, ঘটনাটি যেদিন ঘটে সেদিন সেই নাইট গার্ড ভাই এবং তার সঙ্গে আরো একজন সহযোগী নবনির্মিত মেডিকেল কলেজের সামনে দুজন মুখোমুখি দুই চেয়ারে বসে গল্প গুজব করছেন, পাহারা দিচ্ছেন। বিল্ডিং এর আলোয় ঝকঝক করছে আশপাশ। নাইট গার্ড ভাইয়ের সহযোগিতা ওনার থেকে বয়সে বড় এবং তিনি তাকে চাচা বলে ডাকেন। পাহারা দিতে দিতে প্রায় দুইটা বা সোয়া দুইটা বাজলে চাচা বললেন, বাবা আজ আমার শরীরটা ভালো না, তুমি একটু পাহারা দাও, আমি ভেতরে আছি, কোনো সমস্যা হলে আমাকে ডাক দিও। এই বলে চাচা সেই মেডিকেল কলেজের ভেতরে একটা রুমে গিয়ে শুয়ে পড়লেন। এদিকে নাইট গার্ড ভাই একা একা চেয়ারে বসে, এক চেয়ারে বসে আর এক চেয়ারে পা তুলে আরামে শুয়ে পাহারা দিচ্ছিলেন। কিছুক্ষণ পর, মোটামুটি 20 মিনিট পর, সেই মেডিকেল কলেজের ভেতরে কারো চলাফেরার আওয়াজ পেলেন। তিনি ভাবলেন হয়তো চাচা বাথরুমে যাচ্ছেন বা পায়চারি করছেন, কিন্তু আওয়াজটা ক্রমশ নিকটে আসছিল। তিনি চেয়ারে বসে আছেন আর শব্দটা শুনছেন, কারণ তিনি যেখানে বসে আছেন সেটাই সেই বিল্ডিং এর এবং তৎক্ষণাৎ ঢোকার একটাই খোলা গেট। তিনি শব্দটা সেভাবে আমলে না নিয়ে শুয়ে রইলেন, কিন্তু আস্তে আস্তে শব্দটা কাছে আসছে। একসময় শব্দটা অনেক কাছে এসে থেমে গেল এবং গায়ে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে লাগলো। তিনি ঘুরে তাকালেন সেদিকে, তাকিয়ে দেখলেন এক অপূর্ব সুন্দরী মেয়ে। তার মতে তার দেখা অপূর্ব সুন্দরী একজন মেয়ে তার দিকে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে প্রায় 15 থেকে 20 হাত দূরে দাঁড়িয়ে। নাইট গার্ড ভাই তাকে দেখে চমকে উঠলেন, তিনি বুঝতে পারলেন না এই মেয়ে এখানে এলো কিভাবে, কোন দিক দিয়ে এলো এবং এত রাতেই বা কেন এলো। তিনি কোনো হিসাব মিলাতে পারছিলেন না, কারণ মেয়েটি যেখানে দাঁড়িয়ে এবং সেদিক দিয়ে যেদিক দিয়ে এসেছে সেদিক দিয়ে এত রাতে কোনো মানে কারো আসা সম্ভব নয়, কারণ পাহারা দিতে বসার আগে তিনি তার চাচা পুরো বিল্ডিং তিনি আর তার চাচা ঘুরে দেখে নিশ্চিত হয়েছেন যে ভেতরে কেউ নেই এবং বিল্ডিংয়ের অন্য সব গেট তালাবন্ধ। তিনি এবার ডাক্তার পুরো হিসেব মিলিয়ে নিলেন। তিনি বুঝতে পারলেন এটা প্রাকৃত কোনো জিনিস নয়। তাই তিনি চেয়ার থেকে না নড়ে এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে রইলেন এবং কিছু না বলে দেখতে লাগলেন সে কি করে। মেয়েটি মুচকি হাসতে হাসতে তার দিকে এগিয়ে আসতে লাগলো এবং ঠিক তার সামনে দিয়ে হাস্যজ্জ্বল মুখ নিয়ে তাকে অতিক্রম করে সেই পুরনো কোয়ার্টারগুলোর দিকে চলে যেতে লাগলো। নাইটগার্ড ভাই এক দৃষ্টিতে শুধু দেখছিলেন মেয়েটি কি করে। হঠাৎ তার চোখের পলকে মেয়েটি গায়েব। দেখেন সেখানে কেউ নেই, তার সামনে খোলা মাঠ এবং মাঠের শেষ দিকে সেই পরিত্যক্ত কোয়ার্টারগুলি। ভয় পেয়ে অতি দ্রুত ভেতরে গেলেন এবং সেই চাচাকে উঠিয়ে নিয়ে আসলেন। তিনি সেদিন আর ব্যাপারটা শেয়ার করলেন না, তার পরের দিন ছুটি নিয়ে বাড়ি চলে গেলেন এবং মাকে এ ব্যাপারে বললেন। তার মা অল্প কিছু ঝাড়ফুঁক করতে পারেন। তিনি ভাইকে ঝাড়ফুঁক এবং তাবিজ দিলেন এবং তিনি বললেন যে তুমি যেটা দেখেছ সেটার নাম হলো গোদান। সে যে কোনো রূপে মানুষের সামনে আসতে পারে। তার কদিন পরে সেই চাচাটি মারা যায় এবং শোনা যায় যে তিনি ভয় পেয়ে মারা যান। নাইটগার্ড ভাইটির ধারণা চাচা ওই মেয়ে বা অন্য কিছু দেখে ভয় পেয়ে মারা যান, কারণ তিনি যেখানে চাকরি সেখানে চাকরি করতে আসার আগে চাচা সেখানে একাই পাহারা দিতেন। এরপর আমার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত তিনি আর কোনো অপ্রাকৃত কিছু দেখেননি বা আর কোনো সমস্যা হয়নি। তিনি কখনো একা একা পাহারা দেন না। এই ছিল ঘটনা এবং এটাই তিনি ভালো লাগলে পড়ে শোনাতে বলেছেন প্রিয়াস কুমার। এবং এই যে গোদান, এই ব্যাপারটা আমরা নতুন জানলাম। এই সম্পর্কেও যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকে বা আপনারা যদি কেউ জেনে থাকেন এই ব্যাপারটা যে এরকম কোনো কিছু সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কিনা, আপনাদের নলেজ এটা আছে কিনা, ডেফিনেটলি আমাদেরকে জানাবেন। আমি দেখতে পাচ্ছি বাদল আমাদের জগন্নাথ হল থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে ভেরি নাইস স্টোরি। আমাদেরকে বাইজিদ এসএমএস করেছেন দক্ষ ইউনিভার্সিটি থেকে, সেকেন্ড ঘটনাটা দারুণ, এটা একা শুনছি। আকাশ এবং সামিহা আমাদের লিখছেন থ্যাংকস টু রেডিও ফুর্তি ফর গিভ আস ফর গিভিং আস শো লাইক ফুটাসম। আমার থেকে সামিম এসএমএস করেছেন, আজকে নতুন আছেন তিনি আমাদের সাথে। সঞ্জিত লিখছেন যে চরম লাগছে। অনি সিলেট থেকে লিখেছেন ভালো লাগছে ভাই। দিদার আমাদের দিদার হোসেন আমাদের লিখেছেন নোয়াখালী থেকে এবং আমাদেরকে তিনি বলেছেন যে ফুটাসম হচ্ছে বেস্ট শো আছে ওকে। আমাদেরকে আশিক আহমেদ এছাড়াও আমাদের এখানে আশিক আহমেদ তুষার সেকেন্ড স্টোরি বেশ প্রশংসা করেছেন। তুর্য তেজকুনি পাড়া থেকে আমাদের লিখেছেন। সালমান আমাদের লিখেছেন। আসমিনা আমাদের লিখেছেন। হিমেল পান্ডে আমাদের এখানে লিখেছেন। আমাদের এখানে লিখেছেন রাত্রি। আমাদের এখানে লিখেছেন বাহার। আমাদের এখানে লিখেছেন যশোর থেকে বাবু। এছাড়াও মুকিত আমাদের এখানে লিখেছেন। এছাড়াও নেত্রকোনা থেকে আমাদের সাথে রয়েছেন আচ্ছা মুকিত এবং শিমু নেত্রকোনা থেকে আছেন। তারা হাজব্যান্ড ওয়াইফ, তারা একসাথে আছেন আমাদের সাথে। এছাড়াও অমিত তালুকদার আমাদের সাথে রয়েছেন। আমার সাথে রয়েছেন সিয়াম জিহাদ। আমার সাথে রয়েছেন ফিজু। আমাদের সাথে রয়েছেন নাইম সহ আরও অনেকে। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের এইখানে আরও একজন আমাদের অতিথি আছেন। আমরা একটু ব্রেকে যাবো না, ব্রেকের আগে একটা ঘটনা শুনে আসতে পারি তো না, একটা ঘটনা শুনে আসি আমরা। নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় শুনে যাবো আমরা।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি তানভীর বলছি, এসেছি সেন্ট্রাল রোড থেকে। বাবু ভাই এখানে হাফিজ সাহেব আছেন, তো হাফিজ সাহেব যেহেতু আছেন আমি একটু মসজিদ রিলেটেড একটা বিষয় একটু আনবো। সেটা হচ্ছিল যে কোনো একটা স্থাপনা আপনি রেগুলার যান, চেনেন, আপনার খুব কাছাকাছি, বাট এটা সম্পর্কে যখন আপনি অন্য কিছু শুনবেন তখন আপনার ধারণাটাই পাল্টে যাবে। আমার এই ঘটনা মানে যে মসজিদের কথা আমি বলছি সেটা আমার হোমটাউন, যেটা আমার হোমটাউন টাঙ্গাইল। তো টাঙ্গাইলের ঠিক আমার বাসার অপোজিটই হচ্ছে মসজিদটা। তো মসজিদটা হচ্ছিল আপনার দুইটা রাস্তার মাঝখানে, মানে দুইটা রাস্তা গিয়েছে তার মাঝখানে মসজিদ, অনেক বড় একটা কম্পাউন্ড, তার মাঝখানে আপনার মাঝখানে মসজিদটা একটা পাশে এক মাদ্রাসা আছে এখন, আর একটা পাশে হচ্ছিল ঈদগাহ, তার সাথে আবার একটা প্রাইমারি স্কুল আছে যে স্কুলে আমি পড়েছি। আর ঠিক মসজিদটার সামনে হুজুর যিনি আপনার ইমাম সাহেব আছেন ওনার বাসা হচ্ছিল ওইখানে, তার ঠিক সামনে রাস্তার সাথে লাগোয়া হচ্ছিল আপনার কিছু দোকান আছে যেগুলো মসজিদ ভাড়া দিয়ে আছে। তো এই কিছুদিন আগে কোরবানি ঈদ হয়েছে, তো আমি একবার কোরবানি ঈদের দুই তিন বছর আগে ছুটিতে আমি টাঙ্গাইল গিয়েছি। তো যাওয়ার পর সকালবেলা ফজরের ওয়াক্তের সময় আমি নামাজ পড়তে যাই মসজিদে যশোরীতে, আমার বাসার সাথে। তো নামাজ শেষ হওয়ার পরে সাধারণত ফজরের নামাজে ফরজ পড়ার পরে হচ্ছিল কিছুক্ষণ তসবিহ পড়া হয়, তারপরে ইমাম সাহেব দোয়া ধরেন। তো দোয়া শুরু করার আগে উনি উনি খুব বয়স্ক মানুষ এবং খুব মানে আমরা ওনাকে খুব রেসপেক্ট করি। উনি বললেন যে দেখেন আজকে তো ঈদের দিন, আপনাদের এখানে মুরব্বীরা অনেকে আছেন, আমি একটা কথা বলি আপনারা একটু মনোযোগ সহকারে শুনে। তো বললো যে দেখেন আপনারা তো আপনাদের যে ছেলে পেলে যারা আছে, সন্তানরা যারা আছে, আজকে ঈদের দিন গান বাজনা বাজায় এবং সারা রাত গান বাজনা বাজায়। এই মসজিদে তো আমরা ছাড়াও আরো অনেকে নামাজ পড়েন, তাদের অসুবিধা হয়। তো আপনারা যদি, আপনাদের প্রতি আমার অনুরোধ রইল যে আপনাদের যারা আপনাদের সন্তানরা বা যারা মিউজিক এগুলো বাজায় রাখতে পারে, তো তারা যেন একটু কম বাজায় বা তাড়াতাড়ি শেষ করে দেয়। এটা নিরুৎসাহিত করলেন উনি। তো আমি বিষয়টা শুনলাম যে উনি যে কোটটা করলেন যে আমরা ছাড়া আরো অনেকে নামাজ পড়ে, তো এই বিষয়টা নেওয়ার পরে হচ্ছিল যে আমি অনেকগুলো সূত্র আমি একসাথে করলাম। জাস্ট ফার্স্ট হচ্ছিল অনেক ছোটবেলায় ওই যে মাঠটা ঈদগাহ মাঠে, ওখানে আমরা খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতাম, অনেক কিছু খেলা করতাম আমি খুব ছোট তখন। তো একদিন আমি সন্ধ্যার সময় হচ্ছিল, আমাদের নিয়ম তখন হচ্ছিল যে সন্ধ্যা আজান দিবে সাথে সাথে বাসে চলে যেতে হবে। তো যথারীতি আজান দিয়েছে, আমি বাসায় চলে গিয়েছি। তো হঠাৎ করে আমার খেয়াল হলো আমি স্যান্ডেলটা রেখে এসেছি মাঠে, এখন স্যান্ডেল তো আনতে হবে। আমি আবার দৌড় দিয়ে, কারণ যেহেতু বাসা কাছে আমি দৌড় দিয়ে স্যান্ডেলটা আনতে চাই। তো যথারীতি স্যান্ডেলটা আমি যখন ওইখানে নিই, ঠিক মসজিদের সামনে ইমাম সাহেবের যে বাসার কম্পাউন্ডটা ওইখানে কিন্তু প্রচুর গাছ আছে, তার পাশেই মাঠটা। তো হঠাৎ করে একটা দমকা গরম একটা বাতাস আমার শরীরের মধ্যে লাগে। তো লাগার পরে আমার যেন কেমন একটা অনুভূতি হয়, কেমন একটা অনুভূতি, এবং বাসায় যখন যাই, যাওয়ার পরে হচ্ছিলো আমি প্রথম অজ্ঞান হয়ে যাই, এরপরে হচ্ছিলো যে আমার চোখ উল্টে যায়, তারপরে জ্বর আসে এবং মানে খুব নেশাগার একটা অবস্থা। তো সাথে সাথে আমার আব্বা আমার আম্মা ওনারা আমাকে দেখে বললেন যে কি করবেন, কি হয়েছে, আমি বললাম যে আমি এই হয়েছে। তো তখন অনেকে এটা আরেকটা নতুন টার্ম আমি আজকে বলবো, সেটা হচ্ছে যে আমি শুনেছি সাপে বাতাস লেগেছে। আমাকে বললো যে ওর বোধহয় সাপে বাতাস লেগেছে, কোনো পড়া মানে হুজুরের কাছে বা কোনো কারো কাছে। তো আমাদের এলাকায় একজন ছিল যিনি এই ঝাড়ফুঁক করতেন, তো ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি আমাকে আপনার ঝাড়ফুঁক করে তারপরে তাবিজ দিয়ে আমাকে ওটা রিকভার করেন। তো এখন আমি বুঝতে পারলাম আসলে সাপে বাতাস ওইটা আমাকে হয়তো বা বোঝানোর জন্য বা তখন ওইটাকে ওভারকাম করার জন্য, এখন হয়তো বা আমি যেটা মনে করলাম যে যেহেতু অন্য কারো কেউ নামাজ পড়ে বা ওইখানে অন্য কারো এক্সিস্টেন্স আছে, তারাই হয়তো বা এই ধরনের কোনো কিছু আমার সাথে করতে চেয়েছিল। তো এরপরে এই বিষয়টা আমি আমার বড় ভাইয়ের সাথে শেয়ার করি যখন হুজুর বলার পরে। তো আমার বড় ভাই মুখে হাসি দিয়ে বলে যে এই মসজিদের ওইখানে যে পাশে ঠিক টিউবওয়েল আছে, তখন উজু করার জন্য ওই টিউবওয়েলটা ইউজ করা হতো। তো বলে যে একদিন রাত তিনটার সময় আমি বাইরে কোনো কারণে ছিলাম, আমি টিউবওয়েলের ওখানে গেছি, যাওয়ার পরে আমি ওই টিউবওয়েলে কিন্তু পানি খাওয়ার একটা স্টাইল আছে যে টিউবওয়েলের ইয়ের ওখানে হাত দিয়ে চাপ দিতে হয়, একা একা সেলফ যেটা। তো পানি খেতে যেয়ে হঠাৎ করে ও খেয়াল করলো যে ওর মাথা থেকে কে যেন একটা ওর সামনে একটা ঢিল পড়লো। তো ঢিল পড়লে এত রাত তিনটার সময় আশেপাশে কে ঢিল দিবে, তো সে আশেপাশে তাকিয়ে দেখলো যে না কেউ তো নেই। তো হয় চিন্তা করলো যে কেউ হয়তো দুষ্টুমি করে ঢিল দিয়েছে এত রাতে পানি খেতে এসেছে। তো সেকেন্ড টাইম সে যখন আবার অ্যাটেম্প নেয়, তখন ঠিক ওপর থেকে, ওপর একটা কাঁঠাল গাছ ছিল রাসেল ভাই, একটা ঈদের ইঁটের অর্ধেক অংশ, এইটা কোনোভাবে স্ট্রেট ওর মাথার ঠিক সামনে স্ট্রেট পড়লো। তো কাঁঠাল গাছের থেকে সরাসরি একটা আধলা ইট, এটা পড়া একেবারে অ্যাসার্ট ব্যাপার। এটা যখন ও দেখলো সাথে সাথে সে দৌড় দিয়ে চলে যায়, বলে যে ওখানে সামথিং কিছু একটা আছে। এই ঘটনার পরে আমি ওই ঠিক পাশে যে দোকান যেগুলো আছে, তো ওখানে একটা ফার্মেসি আছে, তো উনি এক বড় ভাই আমাদের এলাকারই, তো ওনার সাথে আমি কথা বলছিলাম যে এইরকম ঘটনা, ইমাম সাহেবকে এটা বললেন। তো তখন উনি বলে যে দেখেন, আমাকে বললো যে দেখো এরকম এক্সপিরিয়েন্স আমারও আছে। তো আমি বললাম যে কি হয়েছে, তো বললো যে তুমি তো জানো এখানে একটা মাছের আড়ত ছিল বড়, আপনার ওই যে বাঁশের বেড়া দেওয়া। তো বললো যে আমি ওখানে একা থাকতাম রাত্রেবেলায়, তো একদিন হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে আমি দেখি যে পাশে যে অজুখানা আছে সেখানে প্রচুর কোলাহল এবং শব্দ হচ্ছে। তা আমি চিন্তা করলাম যে এত রাত্রেবেলায় এই অজুখানায় ট্যাপ ছেড়ে দিয়ে কে এত কি করে। তো উনি আর বের না হয়ে ওই যে বাঁশের যে বেড়াটা আছে সেখান থেকে একটু ফাঁক দেশে দেখে যে অনেক বড় বড় লম্বা পাঞ্জাবি ওরা মানুষ ওখানে উজু করতেছে, সিরিয়াল ধরে মসজিদে ঢুকতেছে। তো উনি ফার্স্টে চিন্তা করে যে তবলিকের কোনো জামাত এসেছে কিনা, তো হতে পারে, কিন্তু মানে তাদের সবগুলোই হচ্ছে অবয় চেহারা বোঝা যায় না, একটু অস্বাভাবিক। তো সকালবেলা যখন উনি ফজরের নামাজ পড়তে গিয়ে জিজ্ঞেসে দেখে যে ওখানে মসজিদে কোনো জামাত টামাত কোনো কিছুই নেই, তবলিকের জামাতে যে গ্রুপ। তো তারপরে উনি যিনি আজানদের ওনাকে জিজ্ঞেস করলো যে কোনো জামাতে এসেছে, বলে যে না জামাত তো আসেনি। তো বলেছে তাহলে আমি এটা কাকে দেখলাম আপনার, এর পরবর্তী সময় সে আরেকজন এরকম একটা এক্সপিরিয়েন্স এরকম দৃশ্য দেখে। আমার দেখার পরে উনি মসজিদের যে সিকিউরিটি যে এক ভদ্রলোক ছিলেন ওনাকে জিজ্ঞেস করে, তখন ওই সিকিউরিটি বললো যে ভাই আমি তো এখন মসজিদে থাকা বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছি? কারণ হচ্ছিল যে সে ওই মসজিদে যে দরজার সময় সে দরজার সামনে বেশ কয়েকদিন ঘুমিয়েছিল এবং তাকে কে যেন উঠিয়ে দিয়ে ভেতরে রেখে দিয়েছে, এবং একদিন সে পরপর কয়েকবার করার পর তাকে একবার লাথি দিয়েও ফেলে দিয়েছিল। এই মসজিদটা 1817 সালে, দ্যাট মিনস 200 বছর আগে, এবং ইমাম সাহেবের ছেলেকেও পজেস করা হয় পরবর্তী সময়ে, আরো অনেক কিছু আমি শুনেছি। তো আমার কাছে জিনিসটা একেবারে খুব পরিচিত একটা জায়গা, এখন আমার কাছে যেন কেমন অপরিচিত হয়ে গেছে। ধন্যবাদ আসিফ ভাই।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার কথার জন্য। এবং আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি আমরা চলে যাবো একটা বিজ্ঞাপন বিরতিতে, এবং এর আগে জানিয়ে দিই যে বিজ্ঞাপন বিরতি থেকে ফেরার পরে কি থাকছে। আচ্ছা, বিজ্ঞাপন বিরতি থেকে ফেরার পরে ডেফিনেটলি আমরা একটা অডিও ক্লিপ প্লে করব আপনাদের জন্য, এবং আমরা আমাদের ফেসবুকে যে পেজটা রয়েছে, আমাদের যে ভূত এফএম পেজটা, অর্থাৎ আপনি চলে যেতে পারেন, এখনো যে ভিজিট করতে পারেন www.facebook.com/bhootfm.rasal, এখানে দেখবেন যে কিছুদিন আগে আমরা একটা পোস্ট দিয়েছিলাম, এটা হচ্ছে আপনার 4 অক্টোবরের পোস্ট, রাইট? এখানে বলেছিলাম আমরা যে খুব সাধারণ একটা গ্যাস স্টেশন সাথে একটা স্টোর, এবং সেই স্টোরটা নিয়ে সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের একজন বাঙালি ভাই সেখানে থাকেন এবং তাকে নিয়ে সমস্যা, এবং তিনি বেশ কিছু জিনিস মানে ফেস করেছিলেন। আমরা বলেছিলাম যে আজকে আপনাদের সেই ঘটনাটা শোনাবো। ছবিটা তো দেখতেই পাচ্ছেন, সেই গ্যাস স্টেশনের ছবি দেখতে পাচ্ছেন, সেই স্টোরটা আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে, এবং সেই জায়গাটাও যে কতটা নির্জন সেটাও দেখতে পাচ্ছেন, এবং সেই জায়গাটা দেখুন এবং কল্পনা করুন যে এই জায়গাটাতে ওই সময় কেমন লেগেছিল আমাদের এই বাঙালি ভাইটার। পুরো ছবিটা আপনাদের কাছে এই জন্য দেওয়া আছে, আপনারা চাইলেই আমাদের পেজে এসে ছবিটা দেখতে পারেন, যখন ঘটনাটা শুনবেন তখন সামনে ছবিটা রাখতে পারেন বোঝার সুবিধার জন্য। আমরা চলে যাব ঘটনায়, তবে তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। স্টেটিং রেডিও 40 অ্যান্ড ডোন্ট স্টপ দ্য 40।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রাকিবুল আলম চৌহান বলছি। আমি বর্তমানে ইউএসএর লুজিয়ানা স্টেটের লেকচার হাউসে আসি, আমি একটা ব্যাংকে জব করতেছি। আসলে ভাই, আমি ছোট থেকেই একটা জিনিস বিশ্বাস করতে চাইনি যে জিন ভূত বলে কিছু নাই। আমি সবসময় বিশ্বাস করছি না কিছু একটা আছে। তো যাই হোক, আমি যতদিন বাংলাদেশে ছিলাম আমি কোনোদিন কোনো কিছু এক্সপিরিয়েন্স করিনি, আর আমি বিশ্বাসও করিনি যে দেশের বাইরে আসার পরে হয়তো এরকম কিছু একটা আমার জীবনে ঘটে যাবে। তো যাই হোক, আমি একটা কথা বলতে চাই যে আমি এই বিষয়গুলোকে খুবই ভয় পাই বিষয়গুলোকে। আমি ছোট থেকে কখনো একা ঘরে থাকতে পারতাম না, এখনো পাই না। এনিওয়ে, আমি সময় নষ্ট না করে যে ঘটনায় চলে যাই। এই ঘটনাটা আমার সাথে হয় 2013-এ। এটা স্টেটটা ছিল আর্কানসাস স্টেট, আর আমি তখন আর্কানসাস স্টেট ইউনিভার্সিটিতে ছিলাম। তো সেখানে একটা কনভেনিয়েন্স স্টোর ছিল, আমি ওখানে পার্ট টাইম জব করতাম এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে ওখানে ছিলাম। তো আমার শিফট ছিল 6 to 6, 6 night to 6 morning। আমার সাথে একটা কো ওয়ার্কার থাকতো রাতের বেলা যেতে ছিল। তো রেগুলারলি এরকম একদিন আমি যাই, তো সে আমাকে, আমার যে কোয়ারটা থাকে সে আমাকে বলে যে এরকম আমি 12টা পর্যন্ত থাকবো, এরপরে থাকতে পারবো না আজকে, আমার একটা কাজ আছে সে চলে যাবে। তো আজকে আমি বললাম ঠিক আছে, আমি হ্যান্ডেল করতে পারবো, কারণ 12টার পরে সাধারণত তো খুবই স্লো হয়ে যায়, তো একটা মানুষ হ্যান্ডেল করতে পারে। আমি এরকম থাকলাম, 12টা হলো, সে চলে গেল, আমি আসি। আমি জাস্ট ইউনো স্লো টাইম স্লো মোশন বিজনেস, তো আমি বসে আসি। তো হঠাৎ আমি খেয়াল করলাম আমি যেখানে আমার ম্যাজিস্ট্রেট দাঁড়ায় আছি, আমার সামনে 3টা মনিটর এবং বাইরে ভিতরে সবকিছু মিলায় প্রায় 35 to 40 CCTV ক্যামেরা। একটা ক্যামেরা আমার পার্কিং লটের দিকে আছে। তো আমি হঠাৎ দেখলাম যে একটা গাড়ি এসে পার্ক হলো, একটা ওল্ড মডেলের মাজদা। আমার কাছে লাগলো যে হয়তো কেউ বের হয়ে আসবে এরকম, তো আমি তাকাই আসছি, কারণ আমি রাতের বেলা ক্যামেরার দিকে একটু বেশি আঁচ করি, কারণ আমার যেটা ব্ল্যাক নেইবারহুড ছিল, তো আমার কাছে একটু ভয় লাগতো। আবার উপর থেকে ম্যানেজারও বসেছে, রাতের বেলা একটু কেয়ারফুল থাকতে, কারণ এই স্টোরে আগে অনেকবার রবারি হয়েছে। তো আমি এরকম দেখতেছি যে কি ব্যাপার, গাড়িটা এসে পার্ক হলো, 5 মিনিট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেল, কেউ নামছে না কেন? পরে আমি জাস্টিফাই করার জন্য আমি আমার যে স্টোরের মেইন গেট সেটা আনলক করলাম, আবার আমার ডেস্ক থেকে আনলক করা যায়, ওখান থেকে আমি ইলেকট্রিক আনলক করলাম, তারপর আমি হেঁটে গেলাম। তো গাড়িটা যেখানে পার্ক হয়েছে সেটা হচ্ছে স্টোরের একেবারে আর একটা অপোজিট কর্নারে লাস্টের দিকে, আর আমার গেটটা হচ্ছে ঠিক অপোজিট দিকে ফার্স্ট কর্নারে। তো ওখান থেকে গাড়িটা একটু দূরে, প্রায় আপনার লাইক কিছুক্ষণ হেঁটে যেতে হয়, লাইক 10-12 কদম এরকম হেঁটে যেতে। তো আমি বাইরে গেট থেকে মাথা বাই করে দেখলাম যে কি ব্যাপার, কেউ আসে নাকি। তখন আমি দেখলাম যে একটা কেউ বসে আছে গাড়ির ভিতরে। তো আমি মনে করলাম যে হয়তো বসে আছে, সে আসবে, কাস্টমার, রেগুলার কাস্টমার হতে পারে। তো এনিওয়ে আমি জাস্ট ব্যাক করে আসলাম, আমি লক করে দিচ্ছি, কারণ আমি তখন ওখান থেকে লক করা যায়, আমি লক করে ভিতরে চলে আসছি। সময় করে আমি যাচ্ছি, কেউ আসে, তখন আমি আবার দিচ্ছি, আবার বাইরে যাই, চিন্তা করলাম যে তাকে বলবো যে কি ব্যাপার, এখানে ওয়েট করতেছে কেন, এরকম সেরকম না কিছু দরকার না থাকলে চলে যাও। আমি যখন প্রায় গাড়িটা থেকে অর্ধেক গেছি, তখন দেখি কেউ একজন গাড়ির ভিতরে বসে আছে, তার চেহারাটা আচ্ছা দেখা যাচ্ছে, পুরোপুরি ভিজুয়াল মানে ক্লিয়ার না। তো আমি তখন একটু আগাইলাম, যখন একটু কাছাকাছি দেখলাম, তখন পিছন থেকে যে কোনো একটু লাইট আছে, লাইট থেকে দেখতে পাচ্ছি, লাইটের আলো দেখতে পাচ্ছি যে একটা কালো বর্ণের মানুষ, মানুষ বলবো না, মানুষের মতো, ধরনটা মানুষের মতো, কিন্তু সে পুরোটাই কালো। ইভেন তার সে কি কোনো কি কালারের পোশাক পরে আছে আমি কিছু বুঝতে পারছি না। আর দেখতে পাচ্ছি যে গ্লাসটা হাত উঠানো এবং একটা মানুষ। তো আমি তাকে বললাম যে উত্তর দেয় না, আমার দিকে তাকায় আছে। তো তাকায় থাকার পরে আমি আবার জিজ্ঞাসা করলাম, কি সে এখানে কি দরকার কি? তো সে কোনো অ্যান্সার দেয় না, সে আমার দিকে তাকায় আছে। তো আর একটু যখন আগায় গেলাম গাড়ির প্রায় কাছাকাছি, তখন দেখি সে যতই আগাই সে আমার দিকে বড় বড় চোখ করে থাকে, এবং বুঝতে পারলাম সে তার চোখটা পুরাই লাল এবং সাদার কোনো ওখানে অংশই নাই, পুরোটা লাল চোখ, এবং যতই আমি আগাচ্ছি তার দিকে সে আমার দিকে চোখ বড় বড় করছে। আমি তখন মানে অতটা তখন আমি বুঝিনি যে কি হচ্ছে ব্যাপারটা। আমি মনে করলাম হয়তো এখানে অনেকে ব্ল্যাক নেইবারহুড আশেপাশে আসছে, অনেকে ড্রাগস ট্রাগস নিয়ে হয়তো বা এখানে দেখা যাচ্ছে আসে, মাতাল হয়ে পড়ে আছে, যার কারণে আমি নারী উনার ফোন দিলাম। ফোন দেওয়ার পরে অফিসার আসলো, আমি ততক্ষণে ভিতরে চলে আসছি স্টোরের ভিতরে। অফিসার আসলো, এসে আমাকে বলতেছে যে হোয়াটস গোয়িং অন। আমি বললাম যে এরকম এরকম এই পার্ক করে প্রায় 15-20 মিনিটের পর তারাই আসে, এখানে কি করতেছে আমি বুঝতে পারতেছি না, আমি স্টেপ ফেল করতেছি না, যার কারণে আমি ডাকছি। তো ওরা বললো ঠিক আছে, আমি চেক করতেছি। তো ও যখন গেছে, ও যায় দেখে যে গাড়ির ভিতরে কেউ নেই, এটা পুরো খালি। ও আমাকে এসে বসে যে কেউ তো নেই গাড়ির ভিতরে। আমি বললাম যে আজব কথা, আমি তো দেখলাম গাড়ির ভিতরে একজন আছে, আমি খুব কাছে যাই দেখছি, এবং তাকে বোঝানোর চেষ্টা করলাম যে হয়তো সে একটু ড্রাঙ্ক ট্রাঙ্ক ছিল বা অ্যাডিক্টেড ছিল। এনিওয়ে সে বললো যে না, গাড়ির ভিতরে কেউ নাই, আমি পুরো সব পিছন সামনে পিছনে পুরোটা চেক করছি, চেক করে দেখছি কেউ নাই। তো সে এটা বলে সে বললো ঠিক আছে, যদি আবার প্রয়োজন হয় কল দিও, এ কথা বলে চলে গেল। পরে আমি আমি আমার সিসিটিভি ক্যামেরাটা করলাম, আমি জুম করলাম, আমার ওখানে সিস্টেম ছিল, জুম করলাম। জুম করে আমি যখন দেখি যে সে উপরের দিকে ক্যামেরার দিকে তাকায় আছে, কারণ যে ক্যামেরা একটা ক্যামেরা তার ঠিক গাড়ির যে উইন্ডশিল্ডটা ছিল সেদিক তাক করে আছে, তো সে ওদিকে তাকায় আছে। এবং আমি তাকে পুরো বুঝতে পারতেছি যে সে একজন কেউ বসে আছে ভিতরে। তো আমি তখন একটু ভয় পাইছি, ভয় পাওয়ার পরে আমি কি করলাম যে আমি আবার ফোন দিছি পুলিশকে। তার কিন্তু যাওয়ার প্রায় 5-6 মিনিট হয়েছে, তখন আরেকজন আসলো, সাথে ও আসলো, যে পুলিশটা আগে আসছিল সেও আসলো, এবং আরেকজন আসলো যেটা সেকেন্ড কল ছিল। তো দুজন এসে বললো যে আবার চেক করলো, আমি ভিতরে, আমি ভিতরে আছি, কারণ আমি এবার ভয় পাইছি একটু। তো তারা আসে আমাকে রিপোর্ট করলো যে কি ব্যাপার, কেউ তো নাই ভিতরে, তুমি এরকম করে কি করতেছো? তখন আমি বললাম যে ঠিক আছে, আমি আপনাকে প্রুফ দেখাচ্ছি, আমার ক্যামেরা ভিডিওটা রিপ্লাই করতেছে, রিপ্লাই করলো হ্যাঁ তারপরে দেখতে পারবেন যে ভিতরে কেউ একজন আসে, আমি দেখছি এটা ক্যামেরা থেকে। তো ওরা বললো ঠিক আছে চলো। তো আমি ওদেরকে পিছনে ম্যানেজারের রুমে নিয়ে গেলাম, কারণ ম্যানেজারের রুমটা হচ্ছে মেইন ক্যাশিয়ার এরিয়া থেকে পিছনের দিকে ছিল। তো পিছনে যখন নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি ভিডিও রিপ্লে করতে চাই কিন্তু রিপ্লে হয় না, কারণ আমার সিস্টেম বলতেছে, সিসিটিভির যে সিস্টেমটা ছিল ডিভিআর সেটা বলতেছে যে মেমোরি লস। তো আমি তিন চারবার ট্রাই করলাম প্লে করার জন্য কিন্তু প্লে হচ্ছে না। আমি এরপরে মানে ওরাও ব্যাপারটা গুরুত্ব দিল না, ওরা মনে করতেছে যে আমি তো লং আওয়ার কাজ করছি যার কারণে হয়তো আমার মাথাটা খারাপ হয়ে গেছে। তো ওরা এরকম আর কি সান্ত্বনা দিয়ে চলে গেল। যাওয়ার পরে আমি এরকম যথাযথ বন্ধ করে মানে খুবই ভয় পেয়েছি, তখন আমি বন্ধ করে আমি পিছনের দিকে ফিরে যখন আমি আসছি রেজিস্টারে, গাড়ি কিন্তু তখনও ছিল যখন তারা পুলিশগুলো বের হয়ে গেছে। আমি পিছন ফিরে আসছি, এসে যখন আমার জায়গায় আমি দাঁড়াইছি দেখি গাড়িটা নেই। এই 20 সেকেন্ড এর মধ্যে গাড়িটা কোথায় গেল, পুরো গাড়িটাই গায়েব। এরপরে আমি প্রচুর পরিমাণে ভয় পাই। এরপরে আমি পিছনে চলে যাই, পিছনে চলে যাওয়ার পরে ম্যানেজার রুমে আমি লক করে দিয়ে চুপচাপ বসে থাকি। 6 o'clock যখন হয়ে যায় তখন আমার ফোনে দরজা লক পেয়ে আর একটা ওয়ার্কার এসে আমাকে ফোন দেয় যে কি ব্যাপার, দরজা লক কেন স্টোরের। আমি তখন তাকে খোলা পুরোটা খুলে বলি। তো এরপরে আমি যেটা শুনতে পাই যে আমি যখন জয়েন করছি তার থেকে এক বছর আগে পিছনে একটা নেইবারহুড ছিল, সেখানে একটা অ্যাপার্টমেন্টে একটা লোক পুড়ে মারা যায়। মানে কিভাবে বাড়িতে আগুন লাগে কেউ জানে না, পুড়ে মারা যায়। তারপরে এরকম অনেক ঘটনা ঘটে, স্টোরের ভিতরে ঘটে না, সবসময় স্টোরের বাইরে ঘটে, বেশিরভাগ জিনিস ঘটতো পার্কিং লটে। এবং যে ঘটনাটা আজকে ছিল সেটা পার্কিং লটের উপরেই ছিল। এবং আমি আজও পর্যন্ত ডিসকভার করতে পারিনি যে কিভাবে আমি দেখলাম, কিন্তু যে অফিসারগুলো আসছিল তারা কিছুই দেখেনি। তারা ভিতরে চেক করছে কেউ নাই, কিন্তু গাড়িটা লক ছিল। তারা বাইরে থেকে চেক করছে কাছে যে কেউ নাই, আর আমি যত কাছে যাই তত দেখি কেউ না কেউ একজন বসে আছে ভিতরে। এনিওয়ে এরপরে আমি আর ওখানে কোনো এক্সপিরিয়েন্স আমার হয়নি, কারণ আমি রাতে কাজ করা ছেড়ে দিয়েছিলাম, আমি সকাল থেকে কাজ করতাম তারপরে। থ্যাংক ইউ রাসুল ভাইয়া আমার স্টোরিটা শোনার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ।
Bhoot FM, the night comes alive with Gramophone.
Welcome back. ঘড়িতে সময় রাত 12:40। শুনছেন সবসময় বেরিয়ে ফুড 38.0 FM, আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম আজকের অতিথি, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুড এফএমে। আমাদেরকে মুন্দা SMS করে লিখেছে যে চট্টগ্রামে যাচ্ছি এবং তিনি বলছেন যে বনের ভিতর দিয়ে চলেছে 20, আশা করছি খুব জমজমাট হবে আজকের ফুড এফএম। তিনি নাকি ট্রেনের ছাদে আছেন এটা তিনি লিখেছেন, মানে এটা মানে কি বলবো, আমি এটাকে কোনোভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারলাম না, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। বাট এটা আসলে দিস ইজ সামথিং যে কোনোভাবে ইউনো কোনোভাবে মানে এরকমভাবে বলা যায় না যে হ্যাঁ এটা খুব ভালো একটা কাজ। আকাশ সাহা আমাদের এসএমএস করেছেন এবং তিনি লিখেছেন মানে ভোটার ফোন হচ্ছে অনলি FM এরকম জানিয়েছেন। ওকে, এসব ফেসবুক থেকে পড়ছি আমি কমেন্ট। কিন্তু কৌশিক রায় বাঁধন আমাদের লিখেছেন, অনেকদিন পর আসলাম, ভালো লাগছে, আশা করি ভালো কিছু স্টোরি শুনবো, ডেফিনেটলি আমরা ট্রাই করছি আপনাদের জন্য। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও ফেসবুক মাস্টার, তিনি শুধু লেখেননি, আমরা একটু আগে মাস্টার মাস্টার করে অনেক কথা বলছিলাম মাস্ত্র। ওকে, রূপকথার নীলপুরি আমাদের SMS করতে এখানে কমেন্ট করেছেন এবং রক্ত হিম করা ভয়ের ঘটনা তিনি শুনতে চান এবং আশা করছি তার আজকের ঘটনাগুলো ভয়ঙ্কর হবে সেটা তিনি যা আশা করেছেন। আমরাও চেষ্টা করছি এবং সবসময় চেষ্টা করি, সাথে থাকুন, দেখা যাক। সাব্বির আহমেদ লিটন আমাদেরকে লিখেছেন যে একা একা শুনছেন। এছাড়াও আমাদের ইমরান হোসেন লিখেছেন থ্যাংকস ভূপত ম্যাম। আমাদেরকে MD মিনহাজ মির্জা লিখেছেন জটিল হয়েছে, এবং আমি আমাদের ভূত সময় যে পেজটা সেই পেজেও দেখতে পাচ্ছি আপনারা অনেক এখানে লেখালেখি করছেন এবং আমাদেরকে যেমন দেখতে পাচ্ছি লিখছেন মাসুদ আলামিন বাবু এবং তিনি বলছেন যে তিনি ভূত এফএম শুনছেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে অনেক মজা পাচ্ছি ভূত এফএমে আমি আছি, এবং তান সাফওয়ান এটা লিখেছেন। আমাদেরকে এছাড়াও নোবেল হাসান লিখেছেন যে থ্যাংকস টু আসল ভাই, কেমন ভাই। আমাদেরকে রিজ লিখেছেন যে ভৌতিস্ট খবর কি। আমাদেরকে ছাড়াও আমাদেরকে তন্ময় দাস লিখেছেন যে গল্পটা বেশ ভালো, বাহ।
ওকে, সো আমরা আবার ঘটনায় যাই, আমরা পরবর্তী ঘটনায় চলে যাবো এখন, এবং ইন দ্য মিন টাইম আচ্ছা আমাদের এসএমএসও কিছু পড়ে ফেলে, আমাদেরকে আরেকটা ব্রেকের সময় অলমোস্ট চলে এসেছে কাছাকাছি না? আচ্ছা আমরা তাহলে একটা ঘটনায় যাই, বরং ঘটনায় যাই এবং ঘটনা শুনেছি তারপরে এসএমএস পড়ি, কারণ একদম ব্রেকের সময়টা কাছাকাছি। আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে ভাবে শুরু করি, আমরা আমাদের আজকের যে ঘটনাটা, আমি আপনি সেই গত দিন যখন এসেছিলেন তখন কিছু ঘটনা বাকি ছিল, ছোট একটা ঘটনা দিয়ে শুরু করি, তারপর একটা বড় ঘটনায় যাবো, একটা ব্রেক নিতে হবে আমাদেরকে, কারণ আমরা প্রথম যে আমাদের যে ইয়েটা সেটাতে আমরা ব্রেকটা সেই ব্রেকের দেরি করে নিয়েছিলাম। মোটামুটি আমাদের হাতে টাইম আছে 10 মিনিট।
আচ্ছা 10 মিনিট হলে আমি একটা ঘটনা বলছি। আচ্ছা এই ঘটনা হচ্ছে আপনার জোহা ইসলামে, ও বলছে আপনার সিলেট থেকে ঘটনাটা বলছে আমাকে। এটা হচ্ছে তার চাচা চাচির ঘটনা। তো ঘটনার সময় ওর চাচা চাচি থাকতে হচ্ছে আপনার সিলেটের ফেঞ্চুগঞ্জে, সেখান থেকে পরবর্তীতে মুভ করে তারা সিলেটে চলে আসে, চাচা চাচি এবং কাজিন সবাই মিলে আর কি। তো ফেঞ্চুগঞ্জে যখন তারা থাকতো, একটা ছোট বাসা ভাড়া নিয়ে তারা থাকতো, বাসাটা ছিল ওখানকার মোফাসল টাউনে এবং বেশ ছোটখাটো একটা ছোট শহরের মতো আর কি, মোফাসল শহর। তো ওখানকার যে বাসাটা তারা নিয়েছিল সেটা হচ্ছে 4-5 রুমের একটা বাসা, এবং আশেপাশে কোনো বাসা নেই আর কি, বেশ খালি একটা জায়গা, মানে বেশ খালি জায়গা, বেশ দূরে দূরে ঘর বাড়ি। তো ওই বাসায় ওঠার পরে ওরা যেটা ফেস করা শুরু করে রাতের বেলা, দেখে যে বাসা রাতের বেলা কেমন একটা শব্দ হয়, মানে ফোস ফোস টাইপের একটা শব্দ দূর থেকে আসে, মানে কিচেন থেকে, বাথরুম থেকে, মানে চারপাশ থেকে কেমন একটা ফোস ফাঁস সরসর একটা শব্দ আসতে থাকে, এবং বেশ গন্ধ পায় তারা রাতের বেলা, গন্ধর একটা প্লাস্টিক পুড়ে গেলে যেরকম গন্ধ ঠিক সেই টাইপের একটা গন্ধ রাসেল ভাই। তো এইটা পাওয়ার পরে সবাই বাসার কিউরিয়াস থাকে যে ব্যাপারটা কি, বাট রাতের বেলা কেউ আর ঘুম থেকে উঠে, মানে যদি জানে বাসায় কেউ নাই এরকম সময় কিন্তু কেউ রাসেল ভাই উঠে আর দেখতে যায় না কি হচ্ছে, বেশ কিছুটা ভয় পায়, নতুন জায়গা তো একটু ফাঁকা আশেপাশে। তো যাক এক সময় ওরা এটার সাথে ইউজ টু হয়ে যায়, জানে যে রাত্রে 2-3টার সময় এরকম গন্ধ আসবে এবং শব্দ হবে, ইটস আ কমন থিং এভরিডে, পরের দিন পায় না। তো যেটা হয় যে ওরা একটা কাজের মেয়ে রাখে, এবং কাজের মেয়ে মাঝে মাঝে নাকি বাসা পরিষ্কার করার সময় কিছু লম্বা লম্বা চুল পায় বাসা, এবং বাসা চুলগুলো বেশ লম্বা। তো দেখে যে এভারেজে ওই জোর কাজিনগুলো বা তার মা, তাদের কারোই চুল এত লম্বা না, মানে বেশ, মানে বলছে যে চুলটা এতই লম্বা যে কোনো মানুষের মানে হাঁটু পর্যন্ত হবে, এইটা খুব একটা স্ট্রেঞ্জ ব্যাপার ছিল ওদের কাছে। যাক এভাবে দিন চলে যেতে থাকে। তো এর মধ্যে এক সময় সেই জোহার এক কাজিন ওই বাসায় আসে আর কি, তার নাম ছিল নিতু। তো সে ওই বাসায় এসে থাকে থেকে এবং মনে করেন যে ওই টাইম স্পেন্ড করে ওদের সাথে। তো সে রাতের বেলা হঠাৎ এরকম শব্দ পায়, শব্দ পেয়ে সে যে মানে তার কাজিন ছিল তার নাম ছিল আয়েশা, তাকে বলে যে এরকম শব্দ হচ্ছে কোথেকে রাতের বেলা, কেমন একটা গন্ধ। তো সে বলে যে চুপচাপ শুয়ে থাকে, এটা হয় এই বাসায় এরকমই। তো সে একটু কিউরিয়াস হয় যে ব্যাপারটা কি, এরকম শব্দ গন্ধ। তো মিতু কিউরিয়াস থাকে, বাট ওই যেহেতু আয়েশা বলছে যে ঘুমায় যেতে, সে আর ই করে না, ঘুমায় যায়। তো ওই দিন চলে যায়, পরের দিন রাতের বেলা হঠাৎ করে আয়েশার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে উঠে সে দেখে যে এরকম শব্দ হচ্ছে, বাট বিছানায় মিতু নাই। তো সে উঠে যায়, সে উঠে যায় আস্তে আস্তে হেঁটে হেঁটে যায় দরজা খুলে, ভয় পাচ্ছে এই সময়। তো ঠিক ওই ডাইনিং রুমের কাছে যে দেখে যে কিচেনের যে দরজা সেটার সামনে মৃত পড়ে আছে, পূর্বে বেশ মানে মানে বিদঘুড়ে হয়ে পড়ে আছে। তো এটা দেখে সে ভয় পায়, সে চিৎকার দেয়, তার বাবা মা আসে, আসার পর তারা সবাই লাইট জ্বালায় যে মৃতুর কাছে যায়, যে তাকে উঠা দেখে সে সেন্সলেস। এই অবস্থায় তারা কি করবে চিন্তা করে, ডাক্তারকে ডাকবে। তবে ও এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে আসলে, যেটা আমি বলতে ভুলে গেছি, এটা হচ্ছে যে ওদের বাসায় একবার রমজান মাসে একটা মিলা ই ছিল আপনার, ওই যে ইফতারের একটা আয়োজন ছিল। তো সেখানে এক মসজিদের হুজুররা আসে, তো বড় হুজুর নাকি ওর বাবাকে বলে গেছিল যে একা ডেকে আর কি পরে, যে আপনি বাসাটাকে বন্ধ করে দিন, অথবা বাসাটা আপনারা থাকাটা ঠিক হবে না, দুটোর একটা, আপনি বাসা ছেড়ে দেন বা বাসাটাকে বন্ধ করে দিন। তো বলে কেন, বলে এখানে একটু সমস্যা আছে, আমার মনে হচ্ছে সমস্যা আছে, একটা প্রবলেম আছে এখানে। তো তার বাবা এই জিনিসটা শুনে বলে কি সমস্যা, বলে কিছু একটা আছে, আপনি মানে দুটোর একটা করে না হয় বন্ধ দিন, নাহলে চলে যান বাসা থেকে। তো ওই বুহার যে আঙ্কেল ছিল, যে সে এটা না শুনে সে যেটা করে, যে সে ওই বাড়িওয়ালাকে বলে যে আপনার বাসায় নাকি এরকম সব সমস্যা আছে এবং আমরা তো আসলে এরকম শব্দ পাই। তখন বাড়িওয়ালা নাকি খুব রাগ করে তাদের উপরে, যে কি বলেন উল্টা পাল্টা কথা, আমার বাড়ি বদনাম করার জন্য বলতেছেন এইসব এসে। তো যাক, তো এই কারণে যখন মৃতকে অজ্ঞান অবস্থায় পায়, তো তার বাবা কি করে, ওই যে ফার্স্টে হুজুরকে ফোন করেন যে আমার বাসায় এরকম গেস্ট এসেছিল এবং সে এরকম বেহুশ হয়ে গেছে। তো তখন যেটা হয় যে ওই হুজুর আসেন নিজে রাতের বেলা এসে। এবার আপনি দেখবেন যে এইসব মানে যারা নাকি একটু মানে মানে ধর্মীয় লাইনের লোক তারা কিন্তু খুব হেল্পফুল হয়। আপনি একটা ডাক্তারকে রাত্রে ডাকলে আজকাল পাওয়া বাংলাদেশে খুব কঠিন, মানে এটা আমি নিজে শোনার খুব কঠিন পাওয়া। বাট আপনি যদি হুজুরকে ডাকেন রাতের বেলা মোস্ট অফ দ্য টাইম উনি চলে আসেন। হ্যাঁ, তো যাই হোক উনি চলে আসেন, এসে উনি দেখেন, দেখে দোয়া টোয়া করেন, বলেন যে পানির ছিটা দেন মাথায় এবং বিভিন্ন দোয়া টোয়া পড়েন। একসময় মৃত্যুর হুশ আসে, বাট তখন হুজুর বলে যে থাক ওকে এখন বেশি প্রেশার দিয়েন না, সে কোনো একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে, আপনার পরে তাকে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার তার। তো মৃত্যুকে ওই সময় প্রেশার দেওয়া হয় না, কয়েকদিন বেশ চুপচাপই থাকে সে। তারপর তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছিল, তখন সে বলে যে জিনিসটা হয়েছিল রাতের বেলা আমি এরকম শব্দ পাই, শব্দ পেয়ে মনে হয় যে কি একটা শব্দ আসতেছে এরকম, এবং গন্ধটা প্রকট হয়ে ওঠে এবং আমি কিসের একটা টানে আমি হেঁটে হেঁটে চলে যাই ওখানে। তা আমি যখন কিচেনের কাছে যাই, ডাইনিং রুম থেকে কিচেনে দেখতেছি, তখন দেখতেছি যে কিচেনের ফ্লোরে আগুন জ্বলতেছে দাও দাও করে, এবং সে আগুনটা মানে কোনো সোর্স নেই, মানে মানে কোনো সোর্স থেকে জ্বলতেছে না, মাটির থেকে উঠতেছে আগুন। হ্যাঁ, আচ্ছা, এবং একটা কাঠ পোড়া গন্ধ পাচ্ছে কিন্তু মানে কোনো সোর্স নেই কাঠের। এবং হঠাৎ করে দেখে আগুনের ওই পাশে একটা মহিলা দাঁড়ানো, মহিলাটা বেশ ফর্সা গায়ের রং এবং সে তার চুলগুলো অনেক লম্বা, মাথা থেকে অনেক লম্বা, এবং সে বিচিত্র ভঙ্গিতে তাকায় আছে এবং সে একটা একটা করে চুল ধরে আগুনে পোড়াচ্ছে তার, এবং তার শরীরের একটা সাইড মনে হচ্ছে পুড়ে গেছে পুরো, মানে তক্তকা টাইপের পুরো। এটা দেখে সে আর সহ্য করতে পারে না, মহিলার ওই লোকটা দেখে সে সহ্য করতে পারে না, সেভাবে সে পড়ে যায় এখানে।
আচ্ছা,
এতটুকু তার মনে আছে। তো এরপরে মৃত্যুর এই ঘটনা শোনার পরে ওরা একটু কিউরিয়াস হয় যে এরকম জিনিস কেন দেখলো, এবং ওই শব্দ গন্ধ সবাই বেশ ভয় থাকে বাসার। তো তারা খোঁজ খবর নিয়ে জানতে পারে একটা দোকানদারের কাছে কাছাকাছি, বলে যে ভাই 2001-2 সালের দিকে এখানে ওই বাড়িটাতে তখন টিন শেড বাড়ি ছিল, তো তখন একটা ম্যারিড কাপল উঠছিল আর কি বাসা। তো ওই বাসায় তখন কোনো গ্যাস বা কিছু ছিল না, কেরোসিনের চুলা রান্না হতো। তো লোকটা যখন কাজে যায়, ভদ্রমহিলা নতুন সংসার, সে খুব মানে হাসি খুশিতে রান্না করতো। একদিন ওই বাসার থেকে এরকম খুব মানে কেয়ারটেকার নাকি ওই বাসার পাশে যাচ্ছে, সে দেখে পোড়া গন্ধ খুব। তো সে আসে, সে এসে দরজা ধাক্কা ধাক্কি করে, তো খুলে না, মানে আগুনের ধোঁয়াও দেখা যাচ্ছে, দরজা ভেঙে ঢুকে ঢুকে যে দেখে যে মহিলাটা পুড়ে যাচ্ছে আগুনে, অর্ধেক শরীর পুরো ঝলসানো এবং এই মানে মানে সে সেন্সলেস। তো ওই লোকটা তখন তাড়াতাড়ি তার হাজবেন্ডকেও কল দেয় এবং মহিলাকে নিয়ে হাসপাতালে যায়। তো মহিলা মারা যায় আর কি, এবং সেই ভদ্রমহিলাকে নাকি মানে এমন ভাবে পুড়ছিল যে তাকে ভালো মতো গোসলও দিতে পারেনি তারা।
আচ্ছা,
দাফনটা মানে অনেক কষ্ট আর কি, ঠিক মতো গোসলও হয়নি, এভাবেই করে দাফন করা হচ্ছে। এরপর থেকে নাকি ওই বাসায় এরকম কিছু প্রবলেম আর কি দেখা যায় আর কি।
আচ্ছা, ওকে, ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা একটা ছোট বিরতিতে যাবো এবং বিরতির পর আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি সবাই আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:56 শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.1 FM। আমি রাসেল আসির সাথে আমি সাথে রয়েছে মাসুম গোম। আজকের অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুর্তি ফোনে, এবং সেই সাথে জানাচ্ছি যে আমাদেরকে সোহেল ফার্মগেট থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শিমুল, এছাড়াও পুষ্প এবং দিয়া আমাদের SMS করেছেন মোহাম্মদপুর থেকে, আমাদেরকে জ্যাকলিন নাটোর থেকে SMS করেছেন, পুয়াজ চট্টগ্রাম থেকে আমাদের এখানে SMS করেছেন, SMS করেছেন মনিরুল নাটোর থেকে, এবং আমাদের এখানে SMS করেছেন রাফেল আমলা, এছাড়াও আমাদেরকে শিমুল SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে শান্ত, SMS করেছেন আমাদেরকে সম্পদ টাঙ্গাইল থেকে আকসার, আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে সাফওয়ান হোসেন, এছাড়াও সুস্মিতা ফ্রম মায়ন সিং আমাদের SMS করেছেন, এছাড়াও জিনিয়া মিরপুর থেকে SMS করেছেন, পালকি আমাদের SMS করেছেন, পালকি মাসুম ফ্রম তেজগাঁও, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের SMS করেছেন, এছাড়াও সুপ্তি আমাদের নেত্রকোনা থেকে SMS করেছেন, নাইম আকাশ আমাদের SMS করেছেন, মুস্তাক বেইলি রোড থেকে তার ছোট্ট বেবি মাহিষা এবং তার ওয়াইফ প্রজাপতি, তারা সবাই আমাদের সঙ্গে রয়েছেন, শাকওয়াত হোসেন আমাদেরকে SMS করেছেন, SMS করেছেন টিমাক পুলিশ লাইন ম্যাডাম সিং থেকে, রবির আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন বাহার খিলগাঁও থেকে, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজীব এবং লোপা, আমাদের সাথে রয়েছেন SH আবার হবিগঞ্জ থেকে, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি নাম লেখেন নি পড়তে পারলাম না, আমাদের এখানে রয়েছেন লিখেছেন মালিহা, এবং তার স্টোরি তিনি পাঠাতে চান, যারা স্টোরি পাঠাতে চান তারা চলে যাবেন আমাদের অ্যাড্রেসটা একটু মনে রাখতে হবে বা লিখে ফেলতে হবে। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhutasam@radiofreeky.fm, আপনাদের প্রচুর প্রচুর ঘটনা চাই আমরা, অনেক অনেক ঘটনা আশা করছি আপনারা পাঠাবেন এবং প্রতি উইকেই আমরা সেটা চাই এবং অপেক্ষা করি আপনাদের ঘটনার জন্য। আমরা চলে যাচ্ছি আরো একটা ঘটনা, যে ঘটনাটা ইমেইল পড়তে চাই এই মুহূর্তে। এই ইমেলটিও দেশের বাইরে থেকে এসছে, আমরা শুনি না পড়ি, যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি ভূতাসনের নিয়মিত একজন লিসেনার, যখনই সময় পাই ইউটিউবে সার্চ করে, শুনতে ভুল হয় না কখনোই, আর ঘুমানোর আগেও শুনি কারণ ভালো লাগে। আমি অনিম চৌধুরী, থাকি নিউ ইয়র্কের কুইন্সে এবং অনেকদিন ধরেই ট্রাই করছিলাম কিভাবে এই ঘটনাটা শেয়ার করা যায়, বাট জব আর ক্লাস থাকলে থাকায় দুটো মিলিয়ে হচ্ছিল না। ঘটনাটা এক বছরের কিছুটা বেশি আগে, অর্থাৎ 2004 সালের মার্চ মাসে। তো ঘটনায় চলে আসি, তখন নিউ ইয়র্কে অনেক ঠান্ডা ছিল অ্যান্ড আমার বেস্ট ফ্রেন্ড আমাকে হঠাৎ একদিন বললো যে চল এখন তো ক্লাস নেই কিছুদিন, সো আমরা মেরিল্যান্ডে ঘুরে আসি। এবং ও এক ফ্রেন্ড একটা ফ্রেন্ডের বাসায় এবং আসি, ও একটা ফ্রেন্ডের বাসা থেকে ঘুরে আসার কথা ছিল। কিছুটা ভেবে বললাম যে আচ্ছা চল, একটা ভ্যাকেশন খারাপ হবে না। মেরিল্যান্ড হচ্ছে নিউ ইয়র্কের অনেক নিচেই বলা যায় এবং তখন ওইখানে বেশ ঠান্ডা বললেই চলে। সো ভালো, দুদিনের মধ্যে প্ল্যান করে রওনা দিলাম আমি আর আমার ফ্রেন্ড মেরিল্যান্ডের উদ্দেশ্যে। গাড়ি ছাড়তে প্রায় সকাল 11টা বেজে গেল, বলে রাখা ভালো, ডেস্টিনেশন ছিল ফ্রেডরিক মেরিল্যান্ডে। সো যাওয়ার মধ্যে হাইওয়েতে কিছুটা ট্রাফিক ছিল এবং রাশ আওয়ার বলে আমাদের পৌঁছাতে প্রায় 6টা 7টা বেজে গেল। উইন্টার বলে তখন অলরেডি অন্ধকার নেমে গেছে। সো একটা ফ্রেন্ড আগে থেকেই ওয়েট করছিল আমাদের জন্য, সো দেখা করে আমাদের ভালো একটা হোটেলে নিয়ে গেল। দেন চেক ইন করলাম এবং তারপর ফ্রেশ হয়ে আবার বাইরে ডিনার করতে বেরিয়ে গিয়েছিলাম। প্ল্যান ছিল নেক্সট ডে কোথাও ঘুরতে নিয়ে যাবে সেই ফ্রেন্ড। সো সব শেষ করে ঘুমাতে বেশ ভালোই লেট হয়ে গেল এবং উঠলাম নেক্সট ডে অনেক লেটে। আমার বেস্ট ফ্রেন্ড এসে পৌঁছেছে আমি ঘুম থেকে ওঠার আগেই, এবং সো রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা সবাই। এবং প্ল্যান ছিল যে আমরা শার্পসবার্গে যাবো এবং বেশি দূর না ফ্রেডরিক থেকে, এবং 2 আওয়ারের একটা ড্রাইভ, 2 আওয়ার্স ড্রাইভ। এবং জায়গাটা ছিল খুব সুন্দর, যেতে হয় ফরেস্টের ভেতর দিয়ে রাস্তা এবং ওখান দিয়েই, এবং ওইখানে একটা জায়গা আছে যেটা আসলেই একটা ব্যাটল ফিল্ড ছিল আমেরিকান সিভিল ওয়ারের সময়। হাজার হাজার মানুষ ওইখানে যুদ্ধ করে মারা গেছেন, এখন ওইখানে একটা মেমোরিয়াল বানিয়েছেন। সো যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল, ঘুরে ফিরে ভালোই লাগছিল। এক পাশে ঘন ফরেস্ট, অন্যদিকে একটা রিভার। সো এই এই এলাকাটা মানুষ খুব ভালোভাবেই চেনে। সো ওইখানে ঘুরতে ঘুরতে ভালোই দেরি হয়ে গেল অ্যান্ড গ্রেভিয়ার্ড দেখতে আসার পর শুনলাম এটা বন্ধ করে দেয় 6টার পরে। আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আরো দূর, এত দূর আসলাম আর এত ইম্পর্টেন্ট জায়গা না দেখে কি যাওয়াটা ঠিক হবে? সো আমি ওদেরকে ওর দাঁড় করিয়ে গ্রেভিয়ার্ডের ওয়াল ডিঙিয়ে উঠে গেলাম ভিতরে। দেন যাই হোক, অলরেডি রাত নেমে গেছে। সো আমি ওই ফ্রেন্ড বললো যে এখন উইন্টার, তাই এইরকম মাউন্টেন যে এলাকাগুলো থাকে সেই এলাকাগুলোতে কুয়াশা বেশি থাকে এবং আশেপাশে কোনো হোটেলে থাকাটাই ভালো। সো আমরা জিপিএস এ পেয়ে গেলাম একটা হোটেল, 10 মিনিটস ড্রাইভ। আসলেই একটা মানে এক ক্ষুধা এতই লেগেছিল যে হোটেল, একটা হোটেল হলেই হয় এরকম একটা ব্যাপার ছিল। সো আমরা সেই হোটেলে পৌঁছালাম এবং হোটেলের নামটা না বলাই ভালো, পুরোনো দিনের বাড়ি রিনোভেট করা যাকে বলে, এবং পার নাইট দামও খুব কম, মেবি গেস্ট কম আসে বলেই একটা রুম কুইজে নিলে ইউজুয়ালি 165 প্লাস ট্যাক্স এরকম ডলার পরে, বাট এটা ছিল মাত্র $54। সো আমি নিজের জন্য রুম নিলাম এবং ওরা ওদের জন্য একটা রুম নিল, এবং আমরা একটা অভ্যাস যে আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি না। সো
এই জন্য আমি একাই একটা রুম নিলাম এবং বাইরে বসে, যে যাই হোক হাওয়া খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলের বাইরে বসে আড্ডা মারছিলাম, রাত হয়ে গিয়েছিল, ঘুমোতে আসলাম, শরীর টায়ার্ড ছিল এবং সেজন্য ঘুম এসে পড়ল। হঠাৎ রাতে ঘুম ভেঙে যায়, ফোনে টাইম দেখার জন্য বালিশের পাশে থেকে ফোন নিলাম, দেখলাম অন হচ্ছে না। মনে পড়লো যে সারাদিন চার্জ দেওয়া হয়নি, সো বেড থেকে উঠতে যাব। ঠিক তখন নজরে পড়ল সিলিং এ কি জানি একটা ঝাপসা অবয়ব, বুঝতে কিছু সময় লাগলো, বাট যখন বুঝলাম তখন আমার মাথা ঘুরে গেছে। নিজেকে বুঝাচ্ছি যে এইটা আমার হ্যালুসিনেশন, সারাদিন শরীরের ওপর দিয়ে ধকল গেছে তাই ব্রেইন একটা কিছু দেখছে বা দেখাচ্ছে, বাট সিলিং এর ফ্যানের সাথে ঝুলে থাকা লাশটা এতটাই ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল যে ভয়ে আমার হার্ট বিট আমি নিজেই শুনতে পাচ্ছিলাম। লাশটা কোনো মেয়ে বা এমন কার যার অনেক বড় চুল আছে, চুলের জন্য ফেসটা ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছিল না। ভয়ে আমি কম্বল মুড়ি দিয়ে দোয়া পড়তে স্টার্ট করলাম। শুনেছি খারাপ কিছু দেখলে জোরে জোরে দোয়া পড়া উচিত, জোরে কি পড়বো, মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। যে কয়েকটা দোয়া জানি সব পড়তে পড়তে যে কখন কতক্ষণ গেছে জানি না, হঠাৎ করে আমার হাতটা হঠাৎ করে কারো হাত আমার ওপর পড়ল। ভাবলাম আমার ফ্রেন্ড মনে হয় এসেছে, তাই আমি ঠিক আছি কিনা দেখার জন্য বুকে সাহস নিয়ে দেখতে চাইলাম, বাট আমি নড়তে পারছি না। কোনো রকমে চোখ খুলিয়ে দেখলাম ওই বডিটা সেইখানেই আছে যেখানে ছিল, বাট আস্তে আস্তে চুলগুলো সরে যাচ্ছে, চোখ ছাড়া কিছু দেখতে পাচ্ছিলাম না। দুটা লাল চোখ জ্বলজ্বল করছে আর বুঝতে পারলাম আমার দিকেই তাকিয়ে আছে। ভালোই সাহসী ছিলাম, বাট ওই ঘটনায় আমার ভীত নড়ে গেছে। ভয় কাকে বলে তখন হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। ভাবলাম আজকে মনে হয় শেষ দিন, কি যে ভয়ানক দৃশ্য আমার চোখের সামনে হচ্ছিল, কেউ ওই ওই সিচুয়েশনে না থাকলে বুঝবেন না। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গিয়েছিল ভয়ে। ভাবলাম খোদা আজকে আমার শেষ দিন, আমাকে বাঁচাও, আমি কিছুতেই মরতে চাই না, আমি কিছুতেই মরতে পারছি না। এমন সিচুয়েশনে কি করব বুঝছি না, গলা দিয়ে কোথাও কথাও আসছে না। কোনো রকমে মনে মনে দোয়া পড়তে লাগলাম চোখ বন্ধ করে, কতক্ষণ হয়ে গেছে জানি না, আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। সকালেই ফ্রেন্ডের দরজা নক করে করে আওয়াজে গুনাক্কার আওয়াজে ঘুম ভাঙল, সারা শরীর ব্যথা হয়ে আছে। বললাম পুরো ঘটনা ওদেরকে, ওরা বলল কিসের ফ্যান, ঘটনা তো ঘরে তো এয়ার কন্ডিশন, ফ্যান আসবে কোথেকে, বুঝলাম না কিছুই। পরে ম্যানেজারকে বললাম সব, সেই কিছুটা বৃদ্ধ বয়সের, কিছু বলতে চাইল না প্রথমে কিছু এবং কিছুটা জোরাজুরি করতে মানে করতে আশ্বস্ত হলো এবং সে বলল যে বেশি দিন হয়নি সেই এই হোটেলেই ম্যানেজার হয়ে তিনি এসেছেন, বলল যে এই হোটেলটা অনেক পুরনো, এমন ঘটনা সে আগেও শুনেছে, অ্যান্ড আগে ওই রুমগুলোতে ফ্যান ছিল এবং কোথা থেকে এর শুরু এটা তিনি জানেন না। তারপর সোজা ব্যাক করে আসলাম ফ্রেডরিকে এবং পরের দিন সকালে নিউ ইয়র্কে। এইখানে আসার পরে লোকাল একটা মস্কে গিয়ে হুজুরকে বললাম, সে আমাকে পানি পাওয়া দিয়ে বলল যা ছিল ভালো ইন্টেনশন নিয়ে আসে নাই, তুমি বেঁচে গেছো, এর পর থেকে কোথাও যাও আর না যাও কখনো একলা থাকবে না, আমিও এর পর থেকে কখনো একলা থাকিনি। এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন, ধন্যবাদ। এই ছিল ঘটনা, আমিও পড়ে শোনালাম। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই যে শীত আসছে, আমরাও দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমরা ট্রাভেল করতে এই সময়টা ঘুরতে খুব পছন্দ করি এবং দেশের বাইরে যাই, ঢাকার বাইরে যাই, ঢাকাতে আসি বা বিভিন্ন জায়গায় যাই, এবং বিভিন্ন জায়গায় যাওয়ার আগে আমরা ইন্টারনেটে দেখে নিই কোন হোটেলটা ভালো কোন হোটেলটা খারাপ, এবং হোটেল নিয়ে আমাদের অনেক 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 ব্যাপার থাকে। তো কোনো একটা দিন আমরা কিন্তু প্রত্যেকটা হোটেলই কিন্তু ম্যাক্সিমাম হোটেলই আমাদের কাছে কিন্তু প্রথমবার বা দ্বিতীয়বার আমরা থাকি, তাই না? আমার এরকম হয়েছে যে দেশের বাইরে একই হোটেল আমি সেকেন্ড টাইম গিয়েও থেকেছি, বাট ফার্স্ট টাইম তো একটা থাকে, এবং সেই হোটেলটা কিন্তু কোনো কিছু আমি জানি না, কোন রুমের কি স্টোরি আমার কিন্তু জানা নেই, এবং হোটেলের কোন জায়গার কি ঘটনা আমার কিচ্ছু জানা নেই, এবং একটা অপরিচিত জায়গায় গিয়ে আমি থাকি, এবং এরকম একটা ঘটনা আমি এক্সপিরিয়েন্স করতে পারি। আমার নিজের বাসায় করাটা যতটা ভয়ঙ্কর তার চাইতে বেশি
এখানে ভয়ঙ্কর, কারণ আমি এখানে কার কাছে হেল্প চাইবো, কি করবো না করবো কিছুই মাথায় আসবে না কিন্তু। সো এই ব্যাপারটা যদি একটু ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ব্যাপারটা কতটা ভয়ানক। যাই হোক, আপনারা যারা আমাদের এসএমএস পাঠাতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুটি এফ ও আর টি ফুটি স্পেস, আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasam@radiofutki.fm। আমরা চলে যাচ্ছি আবারও বাবু ভাইয়ের কাছে একটা ঘটনার জন্য, এবং সেই ঘটনা পরে আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আপনারা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন।
রসুল ভাই, এটা হচ্ছে আপনার একটা গ্রামের কাহিনী। তো ওই গ্রামের যে ফ্যামিলি মেম্বার যারা ছিল, তারা তাদের আসলে মুরব্বী যারা ছিল, তারা বেশ সবাই মোটামুটি মানে আস্তে ধীরে চলে যান আর কি। তাদের লাস্ট যেই ভদ্রলোকটা বেঁচে ছিলেন সেটা হচ্ছে তাদের এক দাদা আর কি। তো এই ওরা আর কি মুরব্বীদের উপর খুব ডিপেন্ডেন্ট ছিল, যারা বড় ফ্যামিলির তারা ছোটদেরকে সবসময় গাইড করে এবং তাদের আপনার যেটাকে বলে হুকুম আহকামে তারা চলাফেরা করত। তো দাদাই একমাত্র ব্যক্তি যিনি বেঁচে ছিলেন, এবং দাদা খুব পরেজগার লোক ছিলেন আর কি। তো ওর দাদা সবসময় আপনার বাসায় নামাজ কালাম এগুলো চর্চা করতেন। তো যখন বেশ বুড়ো হয়ে যান, ওনার অনেক কিছু করা হয় না, ওনাকে হেঁটে হেঁটে মসজিদে নিয়ে যাওয়া হয়। তো উনি বলতো যে আমাদের এই যে গ্রাম, আমাদের যে ভিটা বাড়িটা আছে এখানে, এটার মাঝখান দিয়ে একটা মানে চিন্দের চলার পথ আছে, এবং এটা ওর বাবাকে বলতো যে এইখান থেকে একটা রাস্তা আছে, এটার মধ্যে দিয়ে জিন চলাফেরা করে। তো তোমরা এই কোনায় কোনো ঘর বাড়ি কিছু তৈরি করবে না, এখানে অলওয়েজ লিভ ইট ভ্যাকেন্ট, এবং এই পাশ থেকে ব্লকও করবে না, আমাদের অবস্থা যেরকম হয়। আরও কিছু উপদেশ বানিয়ে দাদা দেয় আর কি। তো এটা ওরা শুনে তার বাবা এটা স্বীকারও করে যে হ্যাঁ আমি এটা করবো, আপনি যা বলেছেন তাই। তো শুনে সেটা মেনে নেয় এবং তারা ওইভাবে ওই বাসায় থাকা শুরু করে আর কি। তো একটা সময় দাদা মানে একদিন অসুস্থ হয় রাতের বেলা, এবং রাতের বেলা তিনি বলেন যে আমি যখন মারা যাব, তো তোমরা দেখবা যে কিছু মানুষ আসবে আমার দাফন করার জন্য, এবং যারা আসবে তাদেরকে কোনো কথা না বলে আমার ডেড বডিটা দিয়ে দিবা, এবং তোমাদের মধ্যে মানে যাকে তার বড় ছেলে উপদেশ দিয়েছিল যে তুমি তাদের সাথে যেতে পারো, আর কেউ যাবে না আর কি। তো বসে যে ঠিক আছে, এটা মেনে নেওয়া কষ্ট, অন্য কেউ যাবে না, ফ্যামিলির একজন মানুষও যেতে পারে এই দাফন দেখার জন্য, মানে দাফন কাজে অংশগ্রহণ করার জন্য, ঠিক আছে। এবং ঠিক দাদার বলার সময় আর কি, যেদিন বলে উনি এবং বলতেছে উনি যে আমি খুব শীঘ্রই মারা যাবো, সম্ভবত গত আগামীকাল রাতেই মারা যাবো, এভাবে অবভিয়াসলি ডেট কেউ বলে দেন আর কি। যাই হোক, উনি আসলেই রাতের বেলা উনা দেখেন যে উনি একটু ছটফট করতেছেন, এবং একসময় উনি নাই, এবং স্বভাবত ওনার দাদার কথা মতোই রাত্রে বেলা একটু গভীর হওয়ার সাথে সাথেই দেখে যে বাসার বাইরে মানুষ আসছে এবং হাঁক দিচ্ছে জব্বা পড়া পড়ব। তো ওনার ছেলে যে ছিল সে রেডি হয় বাপের সাথে যাওয়ার জন্য, ভয়ও পায়, এবং যারা আসছে তারা বেশ লম্বা লম্বা হুদুর টাইপের মানুষ। তো তারা এসে ডেড বডিটাকে নিল, নিয়ে আপনার সেই তাদের কাছে খাটিয়া ছিল সেটা তো উঠায় নিয়ে চলা শুরু করলো, এবং কোনো কথা বাক্য ব্যয় করলো না। তো বাবা তাকে ফলো করলো আর কি, ওই ভদ্রলোকটা আর কি, সে ফলো করে করে গেছে। তো যেতে 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 বেশ কয়েকটা গ্রাম পার হয়ে গেল, পার হওয়ার পরে সামনে যে কবরস্থান ওইটাকে বলতো যে বড় কবরস্থান আর কি। ওখানে সাধারণত মানে তাদের কয়েক গ্রামের মানুষ সেখানে কবর দেয় আর কি, তো বেশ বড় টাইপের একটা কবরস্থান ছিল। তো ওখানে নিয়ে যায়, তখন অলরেডি অনেক রাত হয়ে গেছে, তো সে তো নিজের বাবা তার থাকতেই হবে। তো দেখে যে ওখানেই তারা একটা জায়গায় গোসল করার ব্যবস্থা করে এবং সব ই করে আর কি। তো উনি আর তখন কথা বলছিল না, এবং তাদের সাথে ঠিক কাপড়ও ছিল, কাপড়ের কাপড় টাপড় সব দিয়ে তারা ওই বডিটাকে আপনার রেডি করে কবর দেওয়ার জন্য। এবং যখন কবরে নামাচ্ছে তখন ছেলেকে বলে যে তুমি যদি চাও ওদের মধ্যে একজন তুমি আসো, এসে ধরো তোমার বাবাকে নামো। তো সেই ছেলে এসে নামায় কবর দেয়, এবং কবর দেওয়ার পর সে যথারীতি দেখে যে মানে ওই লোকজন দাঁড়ায় সেখানে দোয়া টোয়া করতেছে, এবং সে যখন নাকি পিছন ফেরে চলে আসার জন্য খারাপ লাগতেছে তার বাবা চোখ দিয়ে পানি পড়তেছে, হঠাৎ করে তাকায় দেখে যে ওই লোকগুলো কেউ নেই, সে একাই দাঁড়ায় আসছে তারা, এবং তার কাছে বেশ সেটা ভয় লাগে, তার দুঃখ তো আছে ভয় বেশি লাগে। যাই হোক, সে বাসায় চলে আসে, এটা হচ্ছে তাদের বাবার দাদার মিস্টিরিয়াস ব্যাপারটা। এবং তারপরে যেটা হয়, সেই লোক এসে বাড়িতে নর্মালি থাকে, এবং আস্তে ধীরে তাদের বাড়িতে সময় পার হয়ে যায়। এক সময় সে থাকা অবস্থায় কখনো ওই জায়গায় কিছু করা হয় নাই আর কি, আপনার এই বাড়িঘর টাইপের কিছু করে নাই। বাট তার পরবর্তীকালে যে সময়টা আসে, সে সময় তার ছেলেমেয়েরা এক সময় আর কি ওইখানে ওই যে জায়গাগুলো দাদা নিষেধ করছিল এইসব জায়গাতে করবো না, সেখানে তারা ঘর বাড়ি বানানোর প্রস্তুতি নেয়, এবং তারা ওখানে আপনার ঘর বানিয়েও ফেলে, তৈরিও করে। এখন সাধারণত মানুষ দেখা যায় যেসব জায়গাগুলোর কথা মানা করা হয় যে এখানে তৈরি করলে সমস্যা বা হওয়ার সময় প্রবলেম হয়, অ্যাকচুয়ালি যখন বাড়ি তৈরি করছে তখন তেমন কোনো সমস্যা হয়নি। তো বাড়ি তৈরিটা করার পর হচ্ছে আসল সমস্যাগুলো হয়। ওই বাসায় নাকি রাসেল ভাই যখন মানুষ থাকতে যায়, বিশেষ করে যে কর্নারটা পড়ছে ওই যে দাদার দেখানো জায়গাটা, ওই জায়গায় রাত্রেবেলা প্রায় মানে দেখা গেছে দুই তিন দিন পর পরই বাসার জানলার কাজ থাকে না, মানে প্রচন্ড শব্দ হয়, গ্লাস ভেঙে যায়, বাসার যে গ্রিলের দরজা জোরে জোরে স্ল্যাম করে মানুষ হঠাৎ করে অল অফ এ সাডেন। এবং কয়েকদিন আগে ওই আপনার ইট পড়তেছিল, তারা ওই যে খেতে বসছে একজন, হঠাৎ করে নাকি খাবারের প্লেট ফ্লিপ করে পড়ে গেছে। এটা কমনলি নাকি মানে ইট হ্যাপেন্স, মানে এটা সবসময় হতে থাকে ওই বাসায়, এবং মানে এটা মানে খুবই আশ্চর্য, আশ্চর্য এই জিনিসগুলো হয় খুব আশ্চর্যজনক জিনিস। এবং ঘটনাটা যে বলছে গাজীপুর বাড়ি, নাম টাম কিছু বলতে নিষেধ করছে, গাজীপুরের মানুষ বলছে যে বাবু ভাই যদি কখনো আপনি আসতে চান কাউকে আনবেন না, একলা আসবেন, আসলে আপনাকে আমি কিছু এক্সপিরিয়েন্স করাবো এবং আমি শিওর আপনি করবেন, এবং ওই রুমে থাকতে হবে আপনার। তো জিনিসটা আসলে আসলে আমার কাছে খুব মিস্টিরিয়াস লাগছে ওই বাড়িটা। আর আরেকটা জিনিস বলতে চাই, এই যে পৌঁছলো জিনিস, আমি হয়তো ভূত দেখিনি, এর আগে অনেক আগে বলছিলাম রাসেল ভাই যে একটা বাড়ি আছে মোহাম্মদপুরেরই একটা জায়গায়, সেই জায়গাটা হচ্ছে কি আমারই এক রিলেটিভ থাকতো, মানে খুব ক্লোজ রিলেটিভরা থাকতো বাসায়, পরবর্তী করে বাসা বিক্রি করে চলে যায় এমন একটা জায়গায় রাসেল ভাই, উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ প্লেস অফ মোহাম্মদপুর, এখান থেকে মানুষ সাথে জায়গা জমি বিক্রি করে চায় না।
আচ্ছা,
হ্যাঁ, তো সেই বাসাটা ছিল চরম হয়েছে। এখনকার দিনে এই কথাগুলো বললে মানুষ মানে কি বলে, মানে ইকবাল রোড, সারসৌদ রোড, হ্যাঁ, লালমাটিয়া, এইসব জায়গায় বাড়ি বিক্রি করে গেছে মানুষ, কিন্তু ওখানে গেছে, ইটস ট্রু, মানে বিশাল বড় জায়গা সহ বাড়ি বিক্রি করে গেছে। এবং আমার সেই
সেটার কারণে
বোনের হাজবেন্ডও এসেছিল আপনার সাথে, কিন্তু কাহিনী শেয়ার করেনি, ঘুরে গেছে ওই বাসায়। তখনকার যেগুলো কাহিনী ছিল ওই যে ইট আসতো, হ্যাঁ, ইট ইট মারতো ওখান থেকে রাতের বেলা, বাসার মধ্যে মানুষ দেখতো ছাদের উপরে বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, এবং ওই বাসায় একটা কুয়া ছিল খুব ভয়ের, হ্যাঁ, খুব ভয়ের একটা কুয়া ছিল, অনেক কিছু ওখানে দেখা যেত, বাসার পিছনে দেখা যেত। আমি নিজে ছোটকালে আমি ছায়ার মতো দেখে ওটা পিছনে দৌড়াইতে যে আমি পড়ে গেছিলাম একটা গর্তে, গিটার হাতে ছিল দেখে আটকাই গেছিলাম। তো ওই বাসার সম্বন্ধে আরো কিছু তথ্য পাচ্ছি নতুন, সেটা আপনাদেরকে আমি শোনাবো পরে এসে, মানে কিছু কিছু তথ্য।
বাসাটা এখনো ওই রকম ভাবে আছে
না, বাসাটা অ্যাপার্টমেন্ট হয়ে গেছে,
তো অ্যাপার্টমেন্ট হয়ে গেছে, অ্যাপার্টমেন্ট হয়ে যাওয়ার পরে লোকজন কি অবস্থা?
হ্যাঁ, এবং ওখান থেকে একটা মানুষ আর কি আমার সাথে যোগাযোগ করছে, তো সে যখন বলতেছিল যে আমাদের বাসায় অনেক কিছু হয়, একটা কুয়া আছে, এটা আছে, এটা আছে,
কুয়াটা কি এখনো আছে?
এখনো আছে, কুয়াটা এখনো আছে, ওরা বলছে আছে, এখনো কুয়াটা আছে, মানে যে বলছে সে বলছে এখনো কুয়াটা আছে। এখনো নাকি হরিফিক ব্যাপার স্যাপার হয় ওই বাসায়, কদিন আগে নাকি খাবার খাচ্ছিল আচারের বয়ামটা অটোমেটিক খুলে গেছে।
আচ্ছা,
এটা মানে খুবই স্ট্রেঞ্জ একটা ব্যাপার, সে বলতেছে সাধ্য করে খুলছে, যে মানে মানুষ সাধ্য খুললে যেমন একটা এয়ারটাইট শব্দ না করে শব্দ হয়, সেরকম শব্দ করে নাকি খুলছে আচারের ক্যানটা। এবং ভয় নাকি এখন ওখানকার একটা অ্যাপার্টমেন্ট, মানে যে বলছে কাহিনীটা সে ওখান ওই বিল্ডিং এর একটা অ্যাপার্টমেন্ট থাকে, বলছে যে এমন একটা ব্যাপার যে আমরা ডাইনিং স্পেসে যেতে ভয় পাই, এবং আমি ওর নামটাম কিছুই বলবো না, মানে কিন্তু সে বলছে সে নাকি মানে ছোটকালে কথাই বলে নাই এইসব কারণে, কয়েক বছর পর্যন্ত চুপচাপ ছিল, মানে কোনো কথা বলতে পারছে না। তো আমি কিছু কাহিনী কালেক্ট করে আমি ওখানে যাবো, এবং যে হয়তো এক্স্যাক্টলি বাসা যেহেতু কারো বাসা সেটা তার মানে যা যা ঘটে সেগুলো জানাবো, এবং উইচ ইজ 100% ট্রু। এবং আমি ওখানে সাফারার, মানে আমি নিজে ছায়া দেখে ওটা পিছিয়ে দৌড়াইছি ছোট থাকতে, এবং এক পর্যায়ে ছায়াটা ভ্যানিশ হয়ে গেছে, আমি দেখি বাইর নিচে মাটি নেই, ঠাস করে মাটির তলে চলে যাচ্ছি, এরকম হয়েছে। আমার বোনের হাজবেন্ড ও ছাদের মধ্যে দেখতেছে ইট মারতেছে, কাকে গালি দিচ্ছে, সাথে সাথে শত শত ইট তার গায়ে এসে পড়া শুরু করছে।
হ্যাঁ, এগুলো তো সব মানে এগুলো ভয়ঙ্কর ব্যাপার আসলে।
এবং ওই ছাদের মধ্যে একটা ছোট চিলে কোঠা ছিল, সেখানে একজন ভাড়া থাকতো সিনিয়র ভাই, উনি রাতের বেলা দেখছে দুইটা বাচ্চা হামাগুড়ি দিচ্ছে
ছাদের মধ্যে,
ছাদের মধ্যে, এবং অনেক ভয়ের ভয়ের জিনিস। আমার ফ্রেন্ড দেখছিল যে তার বড় ভাই মারা গেছে, হঠাৎ করে দেখে যে সে এসে ওই গেট দিয়ে তাকে দেখে, গেট বেল দিছে কে, সে হেঁটে যায় দেখে তার বড় ভাই দাঁড়া আছে গেটের
সামনে। ও মাই গড, মানে এটাও তো খুবই হরিফিক। আচ্ছা, তো মানে ব্যাপারটা আসলে এরকমই যে মানে এরকম একটা শহুরে জায়গা, এরকম একটা শহরের
শহর মানে একদম মানে মানে কি বলবো শহরের মেইন পয়েন্ট।
হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, সেখানে এরকম একটা ঘটনা ঘটছে এবং এখনো ঘটে চলেছে, এবং সেই বাসাটা ভেঙে ফেলা হয়েছে। তারপর আসলে আমার মনে হয় বাসাটা শোনার ব্যাপার না, জায়গার ব্যাপার,
জায়গার ব্যাপার।
যেমন হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে
মানুষজন বাসা চেঞ্জ করে তখন আর কিছু থাকে না, চেঞ্জ করে অন্য বাসায় চলে গেল তখন সবকিছু সবকিছু নর্মাল
নর্মাল হয়ে যায়,
সবকিছু নর্মাল হয়ে
যায়। এই জন্য বাসাটা একটা বিগ থিং। আমি মানে অ্যাকচুয়ালি চিন্তা করতে পারি নাই যে এই বাসাটা এত বছর পরে, মানে আজ থেকে ধরেন 20 বছর আগের ঘটনা বা 15-18 বছর।
এবং মুশকিলটা হচ্ছে যে ওই দেখবেন যে হয়তো ওইখানে সবগুলো ফ্ল্যাটের মধ্যে ঝামেলা নাই, ঝামেলা হয়তো আছে একটা দুটা ফ্ল্যাট,
একটা দুটা ফ্ল্যাট, কিন্তু সে আগের কথা যখন বলছি তখন ওই পুরো বাড়িটাতে সমস্যা ছিল। এবং
আচ্ছা
বাড়িটা একটা বেসিক জিনিস কি, বাড়িটার নিচে ছিল একটা ক্লিনিক, ক্লিনিক ভাড়া দিয়েছিল এবং ওই ক্লিনিক এর কারণে আরো অনেক ব্যাপার স্যাপার আছে মানে অ্যাকচুয়ালি মানে খুবই মানে আমার কাছে খুব মানে ইন্টারেস্ট লাগছে যাওয়ার জন্য, আমি আই ক্যান ওয়েট।
আমাদেরও খুব শুনতে ইচ্ছা করছে এবং আমরাও আশা করছি, আমরাও খুব ইগারলি ওয়েট করছি আপনার সেই ঘটনাগুলোর জন্য। ডেফিনেটলি আমরা খুব তাড়াতাড়ি সেই ঘটনাগুলো পেয়ে যাবো। অলরাইট, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আবার একটু মনিদিন ভাইয়ের কাছে যাবো, একটা মানে ঘটনা শুনবো না, আমরা কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে মনিদিন ভাই, আপনি বলছিলেন যে আপনি অনেক মানুষের উপকার করেন, কার মাধ্যমে করেন?
যেগুলো করি কোরআন থেকে নিয়ে এবং আর
যারা
করতেছে তারা কিন্তু ইসলামিক পন্থী, তারা আসলে প্রকৃত মানুষ না, যারা মানুষের মানুষের জন্য ক্ষতি করে
তাদের মধ্যে বড় মনুষ্যত্ব বোধ নাই এটা আপনি বলছেন। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ক্ষতিগুলো কেউ তো ক্ষতি করতেই পারে যে কোনো সময়, তারপর আপনার সাজেশন কি যে কিভাবে ক্ষতি এড়ানো যেতে পারে, এমনিতে কারো সাহায্য না নিয়ে নিজে থেকে কিভাবে সচেতন থাকা যেতে পারে?
যদি নিজেকে কেউ ক্ষতি করে থাকে এবং বুঝতে যদি পারা যায় যে আমার ক্ষতি হইতেছে এবং সবকিছু থেকে শারীরিক সমস্যা, এটা সময় ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে ক্ষতি হইতেছে, যদি এরকম নিজে বুঝতে পারে তখন তার উচিত এক গ্লাস পানির মধ্যে আয়াতুল কুরসি পাঠ করে সে পানি পান করা, অথবা চারকুল পরে নিজের শরীরে ফুঁক দিয়ে 3টা তালি দেওয়া, এই কাজগুলো করলে সে সমস্ত খারাপ থেকে ফিরত পাওয়া যায়।
আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। তার আগে আমরা কিছু SMS পড়ে ফেলতে চাই এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি যে সুধা SMS করেছেন ঢাকা থেকে, খুব ভালো লাগছে তার কাছে যেরকম লিখেছেন। আদনান আমাদের ময়মনসিংহ SMS করেছেন, একা শুনছেন ভালোই লাগছে, ঐশী আমাদের SMS করেছেন, এছাড়াও মিল্লাত আমাদের SMS করেছেন রাজশাহী থেকে, এছাড়াও খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ লিখেছেন যে নাও উই লিভ ইন ঢাকা অ্যান্ড এনজয়িং ভূত অফ। ওকে, সো আপনাদের যদি কোনো ঘটনা থাকে তাহলে ডেফিনেটলি আপনারা আমাদেরকে জয়েন করতে পারেন। অ্যান্ড আপনারা 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 সবসময় আপনাদেরকে ইনভাইট করতে আমার খুব ভালো লাগবে, সো যে কোনো সময় আপনারা কিন্তু চলে আসতে পারেন। মাশফিক আমাদের SMS করেছেন, আই লাভ ভূত অফ ভেরি মাচ লিখেছেন, এছাড়াও আমাদেরকে লিখেছেন রুহি রাজশাহী থেকে, FH আবরার আমাদের সাথে লিখেছেন এখানে আছেন আমাদের সাথে, নাহিদ আমাদের সাথে রয়েছেন মোহাম্মদপুর থেকে, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি অনেক খুলনা থেকে, এছাড়াও আমাদের এখানে রয়েছেন দেখতে পাচ্ছি আশকার, আজকে স্টোরিগুলো ভালো সেটা তিনি জানিয়েছেন, শরীফ আমাদের এখানে রয়েছেন, রাকিব আমাদের সাথে রয়েছেন দিনাজপুর থেকে, এছাড়াও জাইস জাসিয়া আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন অর্চি ঢাকা থেকে, এছাড়াও তিনি বলছেন যে অডিও ক্লিপটা অসম্ভব ভালো লেগেছে, আরেকটা অডিও ক্লিপ আমরা প্লে করছি কিছুক্ষণের মধ্যে, ডোন্ট ওয়ারি। এবং আমাদের সাথে ফারহানা আছেন এবং তিনি বলছেন অনেকদিন পর আপনাকে শুনছি, এবং সুপ্ত ময়মনসিং থেকে আমাদের সাথে রয়েছেন, ভূত অফ এম ইজ সামথিং স্পেশাল, এছাড়াও মাশফিক আছেন আমাদের সাথে, এস এইচ আবার, আচ্ছা আমাদেরকে রিদওয়ান হোসেন লিখেছেন যে আজকে আমার বন্ধু আচ্ছা অনেকগুলো বন্ধুর নাম বলেছেন, ইবাদুর, মাসুম, রূপম, নাবিল এবং রাজিন সবাই মিলে একসাথে শুনছেন, পৃথ্বী ফ্রম লক্ষ্মীপুর আমাদের SMS করেছেন, ইরফান আমাদের লিখেছেন ভূত অফ ইজ অসম, এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি ম্যানু সিং থেকে কাইসার SMS করেছেন, এবং এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে ফেসবুকের পেজে লিখেছেন যে অনেকদিন পর ভূত অফ শুনছি, আমাদের এখানে পারফেক্ট বাই মাহিদ লিখেছেন, এছাড়া আমাদের স্টোরিগুলো অনেক ভয়ের লিখেছেন বিপন মোহন, এছাড়া ফাতেমা আখতার আমাদের সাথে আছেন এবং ভূত অফ শুনছেন, তার কাছে ভয় লাগছে, করেছেন, তিনি জানিয়েছেন আমাদের ফেসবুক পেজে, রেডিও ফুটকি যে ফেসবুক পেজটা আছে সেখান থেকে প্রচুর রিয়া সাহা আমাদের সাথে বলছেন যে আমি আর শুনতে পাচ্ছি না আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি সুবর্ণ দেব ত্রিপুরা লিখেছেন যে ভাই খুব ভালো লাগছে, একটু একটু ভয় লাগছে। সব আরামিন আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি নাফিসা বিনতে আরামিকা, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মাহমুদ হাসান, এমডি হৃদয়, জুয়েল মোহাম্মদ, এছাড়াও দেখতে পাচ্ছি অভিমানী সাজ্জাদ, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আরিফ সেন্টু, এছাড়াও আরো অনেকে আমাদের সাথে রয়েছেন। আমাদের ভূতসমে যে পেজটা রয়েছে ফেসবুক পেজ সেখানে দেখতে পাচ্ছি দীপ্ত হাসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন কোয়েস আহমেদ, এছাড়াও সাইকেলের ডানা আমাদের সাথে রয়েছেন, এস কে তসলিম, এছাড়াও অর্কিড আমাদের সাথে আছেন, আছেন দিগন্ত আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, আদিবা সহ আরো অনেকে। আশা করছি যে আমার সাথেই থাকবেন আপনারা, আমরা ফিরে আসছি একটু পরেই এবং কিছুক্ষণ পরে আমরা আবারও ফিরে আসবো, একটা অডিও ক্লিপ প্লে করবো, আমাদের সাথে থাকবেন, স্টে টিউনড ফর ইওর ফুডকি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুডকি।
আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা ছিল 2007-এ ঘটে যাওয়া আমার লাইফ এক্সপিরিয়েন্স। তখন আমি স্টুডেন্ট ছিলাম এখানে, খুব পার্সোনাল রিজনে আমি আমার নামটা বলছিলাম। আমি ব্যাক ইন 2007 ইউনিভার্সিটি ব্রেকে আমরা পাঁচ ফ্রেন্ডস মিলে আমরা নিউক্যাসল বেড়াতে যাই, সামার টাইম ছিল নিউক্যাসল বেড়াতে, which is called the Party City in the UK. So I'm a shallow travel colleague, GHC actually, to dinner the lamb that at the Euro Hostel, I'm at the lodge of the BCP, taken under at the flat paragraph, which is actually university accommodation, because summertime shop student are traumatized, so I'm going to rent out. So I'm at the flat in lamb, which is in a master bedroom, chilo, at the kitchen and a couple of toilets. So it was pretty good. তো আমরা যে ওখানে প্রথমে খাওয়া দাওয়া করে ঘুম দিই, ঘুম দেওয়ার পরে বিকালে উঠি, বিকালে উঠে আমরা ভাবলাম যে আচ্ছা এখানে তো কিচেন টিচেন আছে, তো আমরা বাইরে না খেয়ে আমরা নিজেরাই রান্না করি, ভীষণ ইন্ডিকেশন। তো আমরা রান্না করছি, বেসিকলি রান্না করার আগে আমরা ঘুম থেকে উঠে বাইরে যাই, ঘোরাঘুরি করি, ঘোরাঘুরি করে চলে আসছি। তখন আমরা রান্না শুরু করছি, যখন রান্না করতেছি তখন আমার একটা ফ্রেন্ড ছিল, মানে আমার আমি বলি এখানে আমার ফ্রেন্ড গুলা ছিল হায়দার, ফয়সাল, আমি, মামুন। তো এনিওয়ে তো হঠাৎ করে হায়দার আমাকে বলে যে আমাদের কিচেনে দরজা ছিল এমন যেখানে সামনে একটা গ্লাস দেওয়া, যে ওই পার থেকে সবকিছু দেখা যায়, মানে ওই সাইডে আছে বা কিছু, এটা একটা করিডোরের এক পাশে ছিল কিচেন আর অন্য সাইডে ছিল পাঁচটা রুম বেশি লাইন নেক্সট টু ইচ আদার। তো হায়দার আমাকে হঠাৎ করে বলে দোস্ত দেখ এখানে একটা মেয়ে যা গেল এই দিক দিয়ে। আমি ভাবলাম কি বলে, আমি তো মেইন ডোর আমি নিজে লক করছি ঢোকার সময়, তো মেয়ে আসবে কোথায়। ভাবলাম যে আসলে অন্য কোনো ফ্ল্যাট থেকে অন্য কোনো ডোর দিয়ে আসলো কিনা, বিকজ এখানে দুইটা এন্ট্রান্স ছিল। তারপর আমরা সবাই মিলে চেক করলাম পুরো ফ্ল্যাট, এই মাথা থেকে ওই মাথা চেক করছি, কোনো কিছুই পাইনি। সো উই কেম ব্যাক, তো অ্যাজ ইউজুয়াল ফ্রেন্ড একটা ফ্রেন্ড যদি ফাইনে একটু কথা বলে ছিলাম তখন রাতে 12:30 মতো বাজে আর কি, আমরা টায়ার ছিলাম ওদের যার রুমে গিয়ে আমরা শুয়ে পড়লাম। তো আমাদের একটা ফ্রেন্ড আছে ফাঁসাবো, সে তার বাংলাদেশি গার্লফ্রেন্ড ছিল, তখন সে বাংলাদেশি গার্লফ্রেন্ড ছিল, কথা বলতেছিল ফোনে, ফোনে কথা বলার সময় ও একটা ছায়া দেখতে পেল একটা মেয়ের তার রুমের বাইরে, কিন্তু আমাদের সবার রুমের ডোর ওপেন ছিল। তো ছায়াটা দেখতে পেয়ে সে কিছু না বললে, এবার একটু পরে বললো যে সে ভাবছে হয়তো বা হায়দার আসলে এরকম ফাইজলামি করে, ডোরের পাশে দাঁড়ায় কথা শুনে ফাইজলামি। তো বললো আয় হায়দার, সে ফাইজলামি করেছিলাম, যা ঘুমা যা। এই কথাটা যখন বললো ছায়াটা তার রুমে ঢুকে গেল, ছায়াটা তার রুমে ঢুকলো, যোগার সাথে সাথে যথাযথ স্কেলান করে চলে লাগে। অভিস্তি ফসল ঘটা গেল, ঘটার পরে সে চিল্লানি দিচ্ছে চলে গেল হাজার উঠ। তারপরে ছায়াটা আবার রুম থেকে বেরোলো, দুটটা খুলেই বেরোলো, খুলে আবার স্নান করলো যথাযথ স্নান করে ফয়সাল আবার পিছনে পিছনে গেল, মানে দুটটা খুলে আবার খুলে দেখে যে ওই ছায়াটা আমার রুমে ঢুকছে, আমি যে রুমে ঘুমিয়েছিলাম। তো স্বাভাবিক চিল্লা পাল্লা শুনে ফয়সালের আমি চোখটা চোখ খুলি থেকে হালকা আমার ঘুমটা ভাঙি, এবং ভাঙার পরে দেখি আমি ফিল করলাম যে আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে, লিখলে বেড সাইড টেবিলের পাশে। আমি তখন কোনো কিছুই ফিল করি না, ভাবছি যে মনে হয় ফ্রেন্ড হয়তো বা দাঁড়ায় আছে। তো আমি ভালো করে যখন চোখ চোখ খুলে দেখি, দেখলাম একটা শ্যাডো, সে আস্তে করে রুম থেকে বেরিয়ে গেল, আমার রুম থেকে বেরিয়ে গেল। তা আমি ও পেছনে পেছনে যাই, পেছনে যাওয়ার পর আমার রুমটা যখন খুলে আমি বের হই, আবার দেখি বাম পাশে ফয়সাল দাঁড়ায় আছে, আমাদের চিল্লা পাল্লা শুনে ডান পাশ থেকে হায়দা বেরিয়েছে, তারপর রুম থেকে মামুন বেরিয়েছে। তো ছায়াটা এমন একটা জায়গায় ছিল, সেটা আপনার এক সাইডে ওয়াল, করিডোরের ওয়াল, আর অন্য সাইডে আমার কামরা, মানে মানে সব দিক থেকে সারাউন্ড করে রাখছে আর কি। সে কোথাও যেতে পারতেছিল ছায়াটা। তো ওই ওয়ালটার মধ্যে যে করিডোর ওয়ালটা ছিল, ওখানে যেখানে ছায়াটা বেরিয়েছে তার পাশে একটা ফায়ার অ্যালার্মের সুইচ ছিল, ফায়ার অ্যালার্মের রেড বিগ স্কোয়ার সুইচ। তো আমরা শুধু দেখলাম এই ছায়াটার হাতটা আস্তে করে শুধু ফায়ার অ্যালার্মের সুইচটার উপর গেল, সুইচটা ভেঙে ঘুরা ঘুরা হয়ে মাটিতে পড়ে গেল। ইট ইজ এ ভেরি হার্ড সুইচ, ফায়ার অ্যালার্মের সুইচ, এটা এত ইজিলি ভাঙা যায় না, বেশি হাতুড়িতে আঘাত করলে ভাঙবে, বাট এত ঘুরা ঘুরা হবে। সো এনিওয়ে ঘুরা ঘুরা হইল, ফায়ার অ্যালার্ম চলা শুরু হইলো, আওয়াজ করা শুরু করলো, দেন ইমার্জেন্সি লাইট জ্বললো সব, মানে হচ্ছে সোডিয়াম কালার লাইট। তো অন্য সব সুইচ লাইট বন্ধ হয়ে গেল, সেটা ইমার্জেন্সি লাইট জ্বলতেছে। তো আমরা ইমার্জেন্সি লাইট ফলো করে আমরা বাসা থেকে বেরিয়ে গেলাম। তো অবভিয়াসলি দ্য হোল বিল্ডিং হ্যাজ টু বি ইভ্যাকুয়েটেড অন দ্যাট টাইম। তো গেলাম, তখন ফায়ার ব্রিগেডের লোক আসলো, এসে চেক করলো, পুরো বিল্ডিং চেক করলো, দেন তারা চলে যাচ্ছিলো। দেন আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, ওয়ান অফ দ্য ফায়ারম্যান, হি ওয়াজ রিয়েলি ওয়াউন্ড। তো ফায়ারম্যান থেকে আমি জিজ্ঞেস করলাম যে আসলে হোয়াট হ্যাপেন্ড, ওরা বললো যে না ইটস নাথিং, সো ডোন্ট ওয়ারি দ্যাট ইট ডোন্ট হ্যাপেন। অ্যান্ড দ্যাট ও আমাকে সাজেস্ট করলো যে তোমরা ওই সাথে থাকো, তো ওই সাথে আসছো, সো ইফ ইউ গাইস তোমরা যদি একসাথে, মানে তোমরা যদি রাতে থাকো, সো মেক শিওর তোমরা একসাথে থাকো আজকে রাতে, বিকজ ইটস নট সেফ। অ্যান্ড আই ওয়াজ লাইক, ইট ইজ বাই ইটস নট সেফ, শুনলাম না। এনিওয়েজ আমরা রুমে ওই দিন অনেক ভয় পাইছিলাম আমরা সবাই দেখে, তো আমরা সবাই একসাথে একই রুমে সারা রাত কাটা দিচ্ছি, তো ঘুম তো আর হয় নাই তখন, শুনি অনেক, তো একসাথে গল্প করে সারা রাত কাটা দিচ্ছি। তো সকালবেলা একটু ঘুমাইছি, এক ঘন্টা ঘুমানোর পর আমি উঠে বা আটটার সময় উঠে আমি নিচে গেলাম। তখন কনসিয়াস ছিল যে কেয়ারটেকার থাকে বাড়ি, মানে ওই বিল্ডিংয়ে, তো কেয়ারটেকার বসে বসে পেটে পড়ছিলাম, জাস্ট লাইক ওকে ফাইন, অ্যান্ড কালকে রাত্রে তো একটা ঘটনা করলে, আমি জাস্ট রিডিং দিস নিউজ পেপার। দেন আমি তাকে জিজ্ঞেস করলাম হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন লাস্ট নাইট, তখন সে আমাকে বললো কি এক্সপ্লেন করা শুরু করলো, ওয়েল ফোর ইয়ার্স গো এখানে একটা মেয়ে মার্ডার হয়েছিল, অ্যান্ড শি ওয়াজ রেপড বাই অ্যাবাউট এইট পিপল ইন দ্য ফ্ল্যাট, অ্যান্ড শি ওয়াজ ব্রুটালি মার্ডার্ড অন দ্যাট নাইট। তো অ্যান্ড ওই নাইটে বেসিক্যালি ওই সবগুলো রেপিস্টকে ধরা হয়েছে, অ্যান্ড দেন দ্য পানিশমেন্ট দেওয়া হয়েছে, about 14 years old, like 11 years jail or something. Anyway, so that was taken, and 4 years was taken, every year, same time, after the lock, we can fire alarm budget, we can give in the hours, show us like, we say in the day. So unfortunately, I'm going to take a kilometer to this shade. So I got a shunar for Amito, basically, guys, I'm going to tell you this is normal. কানে এত ভয় পাইছিলাম, তা আমি ওখানে আমরা থাকি নাই, তা আমি এসে বলছি সবাইকে চলে দেখতে, সবাই আমরা নর্মাল প্যাক করি, তখন আমরা আসলে মোটামুটি তারা উড়ো করে বাসে আমরা চলে আসি। তো আর এরপরে আমি আর যাইনি, এমনিতেই নিপাসের একটা বদনাম আছে, যেটা হচ্ছে নিপাস হচ্ছে পার্টি সিটি প্লাস, এটা হচ্ছে অনেক স্কেরি একটা সিটি, এখানে আগে অনেক প্রবলেম হইতো, মানে ঘোষের অনেক কিছু প্রবলেম হইতো, সেই জন্য এঞ্জেল অফ মোট বানাইছে, উচিত নিউক্যাসলে ঢোকার সামনেই রাস্তার পাশে 300 ton of roasted metal gear, roasted iron gear basically. It's a banana because of agri system on the which protects the whole city, because roasted metal that can make evil spirits by Bible or something. Anyways, this was my story. I'm not sure if that's scary or not, but I hope you can like it. Though I'm not a very good speaker, obviously, after I boosted up the same by the sound of my voice, which is very husky, and I do apologize for it. Thank you very much. Thank you.
Boot FM, the night comes alive with coming form.
সময় রাত 1:37 শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM. আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের নতুন অতিথি আছে, আপনার নামটা একটু বলবেন।
আমার নাম মোহাম্মদ রাকিবউদ্দিন সুজন।
আমি আপনার ঘটনায় চলে যাই আমরা সরাসরি।
তো আসলে আমার যে ঘটনাটা সেটা হচ্ছে 2004 সালের। আমার ফ্যামিলি সহ আমরা মোহাম্মদপুর থেকে মিরপুরে শিফট হই। তো আমরা যেখানে মানে যেই বাসাতে শিফট হই সেই বাসাটা অনেক পুরনো, প্রায় 20-25 বছর পুরনো বিল্ডিংটা। তো ওই বিল্ডিংয়ের ফোর্থ ফ্লোরে আর কি আমাদের বাসাটা। তো আমাদের ফ্ল্যাটের পাশে আরেকটা ফ্ল্যাট আছে। আমরা ওই ফ্ল্যাটে শিফট হওয়ার পর কিছুদিন পর মানে আমরা অনেক দেরিতে আর কি খাবার দাবার করি, দিনের রাতের ডিনারটা। তো আমাদের বাসার যে মানে সবাই খাওয়া দাওয়া শেষ করে, তারপর আমি মাঝে মধ্যে রাতে একটু লেট করে খাওয়া দাওয়া করি। তো আমাদের বাসার পাশের যে ফ্ল্যাট, ওই ফ্ল্যাটের যে কিচেন রুমটা, ওই কিচেন রুমটা আর আমাদের কিচেন রুমটা পাশাপাশি। তো আমি প্রায় অনেক লেটের খাবার খাই, 1টা বাজেও খাই মাঝে মধ্যে, আবার 12টা আর কি আমি যেদিন লেট করে খাই সেদিন আমার রাত 12টার পরে খাওয়া হয়। তো আমি যেদিন লেট করে খাই সেদিন আমার খাবারটা আমি নিজে গরম করে খাই। কিচেন রুমে যাই, যখন গরম করি প্রায় পাশের ফ্ল্যাটের কিচেন রুম থেকে মানে বিভিন্ন ধরনের শব্দ মানে আমি শুনতে পাই। কখনো হচ্ছে থাল বাসন মাজার যে ঝনঝন শব্দ, বা হচ্ছে মশলা পিসলে যে শব্দটা হয়, ধূপ ধূপ শব্দ হয়, সেরকম সেই সব কিছু আর কি মানে একটা কিচেন রুমে যে সব কিছু শব্দ হয় সেটা আমি মানে ওই রাতে খাবার যখন খাই তখন আমি শুনতে পারি। তো এই ঘটনা, এই এই যে শব্দগুলো শোনা যাচ্ছে, এগুলো মানে আমার বাসার আমার আম্মু মাঝে মধ্যে শোনে। তো শব্দটা এরকম হয়, পাকরুমে শব্দ হওয়ার পর আবার একটু দৌড়ানো শব্দ হয়, মনে হচ্ছে যে খুব তাড়াহুড়োর মধ্যে কাজটা করতেছে, দৌড়াদৌড়ি করে মানে একবার রুম থেকে ওই রুমে এরকম শব্দ হয়। তো এটা আমি নর্মালি ভাবি যে হয়তো পাশের ফ্ল্যাটের হচ্ছে কেউ কাজ করতেছে বা এই জন্য। এটা আমি নর্মালি ভাবে আর কি মানে আমি খাবার দাবার শেষ করে ঘুমা করি। তো মাঝে মধ্যে আবার হচ্ছে ড্রাইং স্পেসে আমি মাঝে মধ্যে রাতে টিভি দেখি। তো ড্রাইং স্পেসের হচ্ছে যে মেইন গেটটা কিন্তু ড্রাইং স্পেসের পাশেই হয়। তো হচ্ছে মেইন গেট থেকে মাঝে মধ্যে অনেক রাত্রে রাত 1টার দিকে আমি যখন টিভি দেখি তখন সিঁড়ি দিয়ে মনে হচ্ছে কেউ দৌড়ে উঠতেছে। আবার উঠার পর মানে আমাদের যে গেটটা, গেটটাতে 2-3টা নক করে, নক করার পর আবার মানে দৌড় দিয়ে চলে যাচ্ছে এরকম শব্দ হয়। তারপর মানে এটা এই এইগুলো ঘটনা শুধু আমি একা না, আমার বাসার আর কি সবাই এইগুলো মানে একটু ফলো করে। তারপর আমার আম্মু মাঝে মধ্যে আমাকে অ্যালার্ট করে যে রাত্রে তুমি যদি বাসায় যদি কেউ নক করে বেশি রাত্রে তাহলে তুমি আমাকে ডাক দিবা, দেন আমি যা খুলবো তুমি খুলো না। তো তারপর একদিন সকালে পাশের ফ্ল্যাটের আন্টিকে আম্মু জিজ্ঞেস করে যে আচ্ছা এরকম যে শব্দ হয় মিডনাইটে অনেক রাত্রে এই শব্দগুলো যে হয়, এই শব্দগুলোর মানে কারণটা কি আপনি বলতে পারেন, নাকি আপনার এরকম শব্দ করেন? তো পাশের বাসার আন্টি বলে যে ওনাদের ফ্ল্যাটে একটা খারাপ আত্মা আছে, যে আত্মাটা মানে এরকম হচ্ছে ওনাদের বাসার মধ্যে এরকম কাজ করে। তো ওই আত্মাটা হচ্ছে ওনার বড় ছেলের উপরে আর কি ভর করছে। তো ঘটনাটার প্রথমে আর কি বলা দরকার ছিল যে ওনার যে বড় ছেলে, ওনার বড় ছেলেটা হচ্ছে অ্যাবনর্মাল,
আচ্ছা, আপনাদের আপনাদের ফ্ল্যাটে যে সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আমরা কথা বলছিলাম, এবং এই সমস্যাটা নিয়ে আপনি সমাধানের জন্য আপনার কাউকে কার সাথে কথা বলেছেন?
হ্যাঁ, ওই আন্টিটা বলছিলেন যে হচ্ছে ওনার ছেলে যখন 8 বছর বয়স ছিল তখন ভালো ছিল, কিন্তু 8 বছর পর থেকে মানে ওই আত্মাটা যখন ওনার ছেলেকে বল করে তখন হচ্ছে অ্যাবনর্মাল হয়ে যায়, মানে ওই স্বাভাবিক মানুষের মতন আচরণটা ওনার ছেলে আর কি। কবিরাজের কাছে গেছিল, তো যখনই তারা হচ্ছে কোন হুজুর বা কবিরাজের কাছে যায় তখন হচ্ছে ওনার ছেলের মানে শারীরিক অবস্থাটা আরো বেশি খারাপ হয়ে যায়, অনেক প্রচুর জ্বর হয় এবং কান্নাকাটি করে।
এবং আপনারা তারপরে আর কোনো হুজুর দেখাননি? এইতো,
হ্যাঁ এরকমই। তারপর হচ্ছে যে ওনার যখন ওই হুজুর কবিরাজটা বলছে যে এটা খুব খারাপ একটা আত্মা বা জিন যেটাই হবে সেটাই।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো, এবং বিরতির আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের SMS করবো। সজল আমাদের SMS করেছেন, আমাদের ম্যাথ এক্সাম রয়েছে। সিদ্ধ আমাদের SMS করেছেন ময়মন সিং মোহাম্মদপুর থেকে, আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি। সিজান SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে হাবিবি, এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরাফাত মোহাম্মদপুর থেকে, আমাদেরকে SMS করেছেন নেহাল শ্রীমঙ্গল থেকে, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও রায়হান আমাদের সাথে রয়েছেন, জিনিয়া এছাড়াও রয়েছেন, আমাদের সাথে রয়েছেন বন্তিকা, আমাদের সাথে আছেন পিমা রাজশাহী থেকে, এছাড়াও ফুর্তির সাথী আমাদের সাথে রয়েছেন, আমার সাথে রয়েছেন শোভন লালবাগ থেকে, পার্থ আমাদের সাথে রয়েছেন, আমাদের এখানে দেখতে পাচ্ছি আরো অনেকে আছেন এই ফেসবুক পেজে, আমাদের যে পেজটা রয়েছে সেই ফেসবুক পেজে অনেকে আমাদের এখানে লিখছেন, এবং দেখতে পাচ্ছি যে ভূত এফএমের সাথে এখন রয়েছেন রুবেল তাহসিন, এছাড়াও আমাদের রুবেল তাসিন আমাদের সাথে রয়েছেন, দীপ্র হাসান আমাদের সাথে রয়েছেন, তিনি বলছেন যে কিছু ঘটনা ছিল, ঘটনা থাকলে তো খুব সহজেই পাঠিয়ে দিতে পারেন আপনারা ভূত এফএমের ফুলকি ডট এফএম এর অ্যাড্রেসে, এবং অনেক ভয় লাগছে এটা লিখেছেন মিথুন মাহমুদ, এছাড়াও মামুন ফয়াজি আমাদের এখানে SMS করেছে, আমাদের এখানে কমেন্ট করেছেন, প্রতীক মিয়া আমাদের এখানে আছেন, শাহিন বিল্লা আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন জয়দীপ পাউল, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই এখানে যারা ফুর্তির যে ফেসবুক পেজ সেখানে লিখেছেন, তাদের মধ্যে রয়েছেন সিতাব মাহমুদ, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন করেছেন ভাইয়া, আমি আজ প্রথম লাইভ শুনছি, লিখেছেন শাহ রায়হান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ আস, আমাদের সাথে রয়েছেন MD সৈকত, আজকে অনেকদিন পর তিনি শুনছেন, MD মজহারুল আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন ফজলে রব্বানি, এবং আমাদের সাথে তিনি বলছেন লাস্ট স্টোরি ওয়াজ নট গুড, আমাদেরকে অ্যাস্থেটিক শাহ লিখেছেন যে আমি এই মাত্র তিনি একটা কিছু বলতে চেয়েছেন, আমি জনি দেওয়ান আমাদের সাথে রয়েছেন, রনক বিশ্বাস আমাদের সাথে রয়েছেন, রুবেল আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন মাহফুজ সুমন সহ আরো অনেকে। আর ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে একটু পরে ফিরে আসবো, সাথে বিরতির পরে আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না, স্টে টিউনড ফর ইওর ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। হাতে সময় খুব কম, 1:48 বেজে গেছে অলরেডি। সো আমরা বলছিলাম একটু আগে যে নিজেরাও অনেক সময় সতর্ক থাকা যায় এই সমস্ত যে বান ব্ল্যাক ম্যাজিক যাই বলি না কেন, এই সমস্ত থেকে নিজেকে একটু বাঁচিয়ে চলা যায়, তার কিছু মানে সতর্কতা, মানে একটু সতর্ক নিজে থাকতে পারেন, একটু চেষ্টা করলেই একটু সচেতন থাকতেও পারেন। এই বিষয়টি যখন কথা বলছিলাম তখন বাবু বলছেন যে উনিও কিছু ব্যাপার অ্যাড করতে চান। আচ্ছা, আপনি নিশ্চয়ই বাবু ভাই, আপনি একদিন আমাকে বলছিলেন যে আপনি শরীর বন্ধ করে আসছেন এরকম মানে আউটডোর শো গুলোতে, সো আপনি কি বলতে চাচ্ছেন এটি আমাদের?
বলছিলাম বেসিক্যালি যেটা ই বলেছে আমাদের হাফেজ সাহেব বলে গিয়েছেন আইতাল কুরসি, এটা অবশ্যই সবচেয়ে এফেক্টিভ একটা জিনিস, মানে যে
চারকুলের কথা উনি
বলেছেন, চারকুলের কথা বলেছেন, দুটো খুবই এফেক্টিভ। আমি জাস্ট ছোট কিছু পয়েন্ট অ্যাড করতে চাই, যদি মানে যারা যেই ধর্ম পালন করেন তারা তাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন, এবং সেখানে এই বিশেষ ব্যাপারে কিন্তু প্রত্যেক ধর্মের মধ্যে জিনিস দেওয়া আছে, কিছু জিনিস আছে, যেমন হিন্দুদের গায়ত্রী মন্ত্র আছে, তো এটা তারা মানে পড়তে পারেন। বাট মুসলমানদের জন্য বলবো যে আপনারা যখন ফজরের নামাজ এবং আসরের নামাজ এই দুটো নামাজে যদি সুরা নাস এবং সুরা ফালাক পড়েন, তেলাওয়াত করে পড়েন, এবং এশার নামাজের পরে যদি সুরা জিন থেকে 3টা আয়াত পড়েন, তাহলে আলহামদুলিল্লাহ মনে হয় না আপনাদের এই ধরনের কোনো কিছু আপনার উপর কাজ করার কথা না, কোনো রকমের জিনিস। জাস্ট 75 নামাজ পড়তে হবে আপনাকে বিশ্বাস নিয়ে, এবং ফজরে এবং আসরে, অথবা ফজরে এবং মাগরিবে আপনি সূরা নাস, সূরা ফালাক এই দুটো সূরা আপনারা পড়েন, ফজরে এবং মাগরিবে, অথবা ফজরে এবং আসরে, এবং এশা নামাজের পরে আপনি সূরা দিন থেকে তিনটা পাঠ করেন। অনেকেই বলে থাকেন যে সূরা দিন পাঠ করলে এটা হয় ওইটা হয়, এগুলো সম্পূর্ণ ভ্রান্ত কথা। মানে কোনো খারাপ কিছু হবে না, পবিত্র কোরআন শরীফ থেকে আপনি যা পড়বেন কোনো খারাপ, আপনার কোনো রকমের খারাপ কিছু আপনি ফেস করবেন না।
আবারও আগামী শুক্রবারে আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুটে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।